exclusively on FusionBD.com.
স্বাগত এবিসি রেডিও 89.2 এফএম এ। শুরু হয়ে গেছে কুয়াশা, ব্রট টু ইউ বাই ইগলো আইসক্রিম। এর সঙ্গে আছি আমি আরজে শারমিন। আর শুরুতে রয়েছে কুয়াশা এক্স ফাইলস এর সত্য ঘটনা। আজকে যে সত্য ঘটনাটি শুনলেন তার নাম হচ্ছে কিলার কপ। আসুন তাহলে শুনি এক্স ফাইলস এর কিলার কপের সত্য ঘটনা। আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 এফএম, চলছে কুয়াশা, ব্রট টু ইউ বাই ইগলো আইসক্রিম। মার্টিন কাউন্টি, ফ্লোরিডা। বেশ কয়েকটা সমুদ্র সৈকত আছে এখানে। অপূর্ব সুন্দর এই সমুদ্র সৈকতগুলোর কারণে এই শহরটার বেশ সুনাম রয়েছে। প্রতি বছর অসংখ্য পর্যটক আসে এখানে। মার্টিন কাউন্টিতে যারা থাকে তারা এটাকে ছোটখাটো একটা প্যারাডাইজ বলে মনে করে, কারণ এর প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে এখানে গিয়ে যে কারো চোখ ধাঁধিয়ে যেতে বাধ্য। 1970 সালের দিকে সবাই এখানে সারাদিন পার্টি করে বেড়াত। এখানকার পার্টি যেন শুরু হলে আর থামার নাম থাকত না। সবাই খুব রিল্যাক্স মুডে থাকত সবসময়। আর এখানকার নিরাপত্তা ব্যবস্থাও ছিল খুব কঠোর, তাই এখানে যারা বসবাস করত বা যারা ঘুরে আসত তাদের মাথায় কোনো চিন্তাই থাকত না, কারণ তারা জানত যে তাদের নিরাপত্তার জন্য আছে স্পেশাল পুলিশ ফোর্স, মার্টিন কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট। এই মার্টিন কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের ডেপুটি ছিল জেরার জন শেফার জুনিয়র। তার বয়স তখন ছিল মাত্র 26 বছর। কিছুদিন আগে পড়ালেখা শেষ করে বিয়ে করেছে নিজের কলেজ জীবনের প্রেমিকাকে। পড়ালেখা শেষ করেই জেরাল্ড জন শেফার জুনিয়র চাকরি নেয় মার্টিন কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টে। ডিপার্টমেন্টের মধ্যে সে ছিল সবচেয়ে ভরসা করার মতন একজন। সেখানে সবাই তাকে খুব পছন্দ করত, আর তাকে পছন্দ করার মতো কারণও ছিল। সবার সাথে সব সময় হাসি খুশি থাকত জেরাল্ড জন শেফার জুনিয়র। তাকে সব সময় যে কাজই দেওয়া হতো না কেন সেটা খুব দায়িত্বের সাথে পালন করত। সে নিজের কাজে সে কখনো ভুল করেনি। জেরার্ড জন শেফার ছোট্ট একটা ক্যাথলিক পরিবারে তার জন্ম। 3 ভাই বোনের মধ্যে সেই সব থেকে বড়। বাবার নাম জেরার্ড শেফার আর মায়ের নাম ডোরিস ওয়ারি শেফার। জন্মের কয়েক মাস পরেই তার বাবা মা চলে যায় জর্জিয়ার অ্যাটলান্টা শহরে। সেখানে বড় হয় জেরার্ড জন শেফার জুনিয়র। সেখানে 1960 সাল পর্যন্ত ম্যারিজ একাডেমিতে পড়াশোনা করে সে। 1960 সালের শেষের দিকে তার পরিবার আবার জায়গা বদল করে। জর্জিয়ার অ্যাটলান্টা শহর থেকে তারা চলে যায় ফ্লোরিডার ফোর্ট লডারডেলে। জেরাল জনের সাথে তার বাবার সম্পর্ক খুব ভালো ছিল না। তার বাবা ছোট মেয়েকে বেশি পছন্দ করত। ছোট মেয়ের কথা মতো সব কাজ করত, এটা তার ভালো লাগত না। ছোটবেলায় তার একটা অদ্ভুত স্বভাব ছিল। সে মেয়েদের জামা পরে নিজেকে আয়নায় দেখত। আবার প্রায়ই সে তার বাসার সামনে দিয়ে যাওয়া বিভিন্ন পশু পাখিকে ছুরি দিয়ে মেরে পাশে জঙ্গলে ফেলে দিয়ে আসত। এই অদ্ভুত রকমের স্বভাবের কথা আর কেউ জানত না। 1969 সালে জেরার্ড জন প্ল্যান্টেশন হাই স্কুলে টিচার হিসেবে চাকরি নেয়। কিন্তু কয়েক মাস সেখানে চাকরি করার পর তাকে সেখান থেকে বহিষ্কার করে দেয় তার অতিরিক্ত রাগের কারণে। জেরার্ড জনের অনেক রাগ ছিল। এর কারণে সে প্রায় তার স্টুডেন্টদের সাথে বাজে ব্যবহার করত। টিচারের চাকরি হারানোর পর সে যোগ দেয় মার্টিন কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টে। মার্টিন কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের ডেপুটি হিসেবে চাকরি পাওয়ার পর জেরার্ড জনের দিন পাল্টে যায়। সেখানকার সবার প্রতি ওর ভালোবাসা দেখে ও অনেক খুশি হয়ে যায়। কিন্তু 1972 সালের গ্রীষ্মকাল এসব ঘটনা আস্তে আস্তে বদলে যেতে শুরু করে। 22 জুন হঠাৎ মাঝরাতে জেরার্ড জন তার বস ট্রাউজারকে ফোন দেয়। ফোন দিয়ে তাকে খুব চিন্তিত শোনাচ্ছিল। তার বস তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সে আসল কথা না বলে বারবার কথা ঘোরাতে থাকে। সে বলতে থাকে সে একটা বোকার মতো কাজ করে ফেলেছে, যার কারণে তাকে নিয়ে মানুষের ভুল ধারণা হতে পারে। সে অনেক বড় একটা গন্ডগোল করে ফেলেছে। অনেকক্ষণ এসব কথা বলার পর সে বলে সে নাকি 2 জন হিচহাইকার মেয়েকে নির্জন রাস্তায় অপরিচিত মানুষের গাড়িতে ওঠা কতটা বিপজ্জনক হতে পারে সেটা বোঝাতে চাচ্ছিল। এর জন্য সেই 2 জন মেয়ে যখন তার গাড়িতে ওঠে তখন সে কিছু দূর গিয়ে সেই তাদের একটা জঙ্গলের ভেতরে নিয়ে যায়। তারপর তাদেরকে একটা গাছের সাথে বেঁধে রাখে। তারপর সে ফিরে আসে তার গাড়িতে। বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর সে আবার জঙ্গলের ভেতর ফিরে যায় সেই 2 জন মেয়েকে ছেড়ে দেওয়ার জন্য। অপরিচিতদের গাড়িতে ওঠা তাদের জন্য কতটা বিপজ্জনক হতে পারে এটা তাদেরকে বোঝানো ছিল জেরার্ড জনের উদ্দেশ্য। কিন্তু সে জঙ্গলের ভিতর গিয়ে দেখে মেয়ে দুজন সেখানে নেই। জেরার জনের বস ক্রাউডার তার সব কথা শুনে কিছু না বলে ফোন রেখে দেয়। সে এর আগে কখনো কারোর কাছ থেকে এরকম কোন গল্প শুনেনি। জেরার জন অনেক বড় একটা ঝামেলায় পড়ে গেছে, এটা সে খুব ভালো করে বুঝতে পারে। জেরার জনের বস তার কথা বিশ্বাস করে না, তাই সে ফোন রেখে চলে যায় হাচিংটন আইল্যান্ডে, যেখানে জেরার জন সে দুই মেয়েকে বেঁধে রেখেছিল। সেখানে অনেক খোঁজাখুঁজির পর ওই দুইজন মেয়েকে খুঁজে পায়। তারা তখনও দিক হারিয়ে সেখান থেকে বের হওয়ার পথ খুঁজে বেড়াচ্ছিল। সেই মেয়ে দুজন জঙ্গলের ভেতর ক্রাউডারকে দেখে আরো ভয় পেয়ে যায়। তখন ক্রাউডার তাদেরকে শান্ত করে। সে তাদের বোঝায় যে সে এখান থেকে তাদের ক্ষতি করতে আসেনি, সে তাদের বাঁচাতে আর নিরাপদে নিয়ে যেতে এসেছে। তারা একটু শান্ত হওয়ার পর ক্রাউডার তাদেরকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। সেখানে গিয়ে আগে তাদের কিছু খেতে দেয়, তারপর তাদেরকে জিজ্ঞেস করে আসলে সেখানে কি ঘটেছিল। তখন তারা পুরো ঘটনা বলে, যে ঘটনার সাথে জেরার জনের গল্পের কোন মিল নেই। 19 বছর বয়সী ন্যান্সি ট্রটার আর 18 বছর বয়সী পাওলা ওয়েলস, তারা দুইজন খুব ভালো বান্ধবী। তারা ছুটিতে ঘুরতে বের হয়েছিল। আগের দিন বিকেলবেলা তারা সেই রাস্তা দিয়ে বিচের দিকে হেঁটে যাচ্ছিল, তখন জেরার জনের গাড়ি এসে তাদের পাশে থামায়। তাদের জিজ্ঞেস করে লিফট লাগবে নাকি। তারা কিছু না ভেবে রাজি হয়ে যায়, কারণ তারা জানত এই শহরটা অনেক নিরাপদ। কিন্তু এই বিশ্বাস রাখাটাই তাদের ঠিক হয়নি। জেরার জন তাদের বলে যে এই সময়টা তাদের বিচে যাওয়া ঠিক হবে না, তাই তারা যেন আজকের রাতটা পাশের একটা হোটেলে থেকে যায়। পরদিন খুব সকালে এসে সে নিজেই তাদের বিচে নিয়ে যাবে। ন্যান্সি ট্রটার আর পলা ওয়েলস এই শহরে প্রথম এসেছে, এই শহরের রাস্তাঘাট তেমন কিছুই চেনে না। আর ন্যান্সি ট্রটার আর 18 বছর বয়সে পলা ওয়েলস যেহেতু দেখেছে যে জেরার পুলিশের ইউনিফর্ম পরা ছিল, তাই তারা তাকে বিশ্বাস করেছে। পরদিন সকালে ন্যান্সি ট্রটার আর পলা ওয়েলস জেরার জনের জন্য অপেক্ষা করতে থাকে। যথারীতি সে তার কথা মতো গাড়ি নিয়ে চলেও আসে, কিন্তু সেদিন সে তার পুলিশ ইউনিফর্ম পরেছিল না। সে ইউনিফর্ম কেন পরেনি জিজ্ঞেস করলে সে তাদের বলে সে নাকি আন্ডার কভারে আছে, তাই আজকে ইউনিফর্ম পরে আসেনি। তার কথা মতো সরল মনে বিশ্বাস করে ন্যান্সি ট্রটার আর পলা ওয়েলস জেরার জনের গাড়িতে উঠে যায়। কিন্তু জেরার জন শেফার কথা মতো তাদের নিয়ে বিচের দিকে যায় না। জেরার জন শেফার তাদের নিয়ে হাচকিনসন আইল্যান্ডের একটা নির্জন জঙ্গলের দিকে যেতে থাকে। জঙ্গলের পাশে গাড়ি থামিয়ে তাদেরকে বন্দুক দেখিয়ে ভয় দেখায়, তারপর তাদের হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেয়। এরপর জোর করে তাদের নিয়ে জঙ্গলের ভেতরে চলে যায়। সেখানে নিয়ে একটা গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে ফেলে দুজনকে। সে শুধু গাছের সাথে বেঁধেই ক্ষান্ত হয়নি, সে তাদের দুজনকে গলার ভেতর ফাঁসির দড়ি দিয়ে গাছের ডালের সাথে বেঁধে দেয়, আর তাদের পায়ের নিচে দেয় একটা ভাঙা গাছের ডাল। তাদের দুইজনের কেউ যদি পালাতে চেষ্টা করে কিংবা ডাল থেকে পড়ে যায়, তবে আরেকজন মৃত্যুর ফাঁসি দিয়ে ঝুলে পড়বে। সেই সাথে তাদের মুখও বেঁধে দেয় জেরার জন শেফার। তারপর হুট করে সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে সে তাদের বলে যায় যে সে আবার ফিরে আসবে এখানে তার কাজ শেষ করার জন্য, আর তার শেষ কাজটা হচ্ছে তাদের মধ্যে যে কোনো একজনকে আজকে প্রাণ দিতে হবে। সে একজনটা কে হবে এটা যেন তারা নিজেরা ঠিক করে রাখে। জেরার জন শেফার যখন চলে যায়, তার কিছুক্ষণ পরেই ন্যান্সি ট্রটার তার গলায় ঝুলিয়ে রাখা ফাঁসির দড়ি থেকে মাথা বের করে ফেলতে সক্ষম হয়। তারপর কৌশলে পলা ওয়েলসকেও সেখান থেকে মুক্ত করে। এরপর তারা সেখান থেকে বাঁচার জন্য দৌড়ে পালিয়ে যায়। জেরার জন শেফারের বস ক্রাউডার এসব শোনার পর দ্রুত তার ডেপুটি জন শেফারকে চাকরি থেকে বরখাস্ত করে এবং তাকে গ্রেফতার করার আদেশ দেয়। তাকে গ্রেফতার করার পরপরই সে বেইল নিয়ে বেরিয়ে আসে। তার মামলাটির তারিখ পরে 4 মাস পরে। এর মধ্যে ডেপুটি অফিসার এমন কিছু করে যে অতি রহস্যময় এবং চিন্তারও বাইরে। জেরার জন শেফার জুনিয়রের বস কোনোদিন ভাবতেও পারেনি এতদিন সে এমন একজনের সাথে কাজ করেছে যে এই ধরনের কোনো ঘটনা ঘটাতে পারে। গ্রেফতারের পরবর্তীতে সে যা করে তা যেন সবাইকে অবাক করে দেয়। একজন দায়িত্বশীল ডেপুটি কি ভাবে এমন একটা কাজ করতে পারে? ১৯৭২ সালের নভেম্বর মাস, জেরার জন শেফার জুনিয়রের মামলার শুনানির তারিখ শুরু হয়। কিন্তু জেরার জন শেফার সেখানে অনেক চেষ্টা করে নিজেকে নির্দোষ প্রমাণ করায়। এমনকি সে এও বলে যে যাই করেছে ওদের ভালোর জন্যই করেছে, সে কোর্টে তাদের কাছে ক্ষমা চায়। এবং জেরার্ড জন শেফারের এই চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়। কোর্ট তার এই ব্যাপারটিকে খুব একটা গুরুত্বের সাথে নেয় না এবং তাকে কারাদণ্ড দেওয়ার আগে 6 মাসের বেইলে মুক্তি দেয়। 6 মাস পর তাকে জেলে এসে আত্মসমর্পণ করার আদেশ দেওয়া হয়। যেহেতু জেরার্ড জন শেফার পুলিশের লোক ছিল এবং এর আগে তার কোন ক্রিমিনাল রেকর্ড ছিল না, তাই বিচারক তার বেইল মঞ্জুর করে। সে বিচারককে জানায় বেইল নিয়ে সে তার স্ত্রী এবং মায়ের কাছে ফেরত যেতে চায়। কিন্তু আসলে কি সে তা চায়? সে কি তাদের কাছে ফিরে যাওয়ার জন্য বেইল নিয়েছিল? একদমই না। তার মতো একটা ধূর্ত মানুষের আসল রূপ তখনও কেউ ধরতেই পারেনি। 1 এপ্রিল 1973, হাজকিনসন আইল্যান্ডে সেদিন সূর্য উঠেছিল ঠিকই, কিন্তু যে অন্ধকার সেদিন সে শহরে নেমে এসেছিল তার ধারণাও মানুষের ছিল না। দুজন লোক সকালে রাস্তা থেকে ময়লা তুলছিল। তাদের মনে তখনও এতটুকুই ছিল যে ফেলে দেওয়া ক্যানগুলো রিসাইকেল সেন্টারে বিক্রি করে দিয়ে তারা ভালো টাকা পাবে। কিন্তু তারা জানত না তারা যা আশা করছে তার চেয়ে অনেক বেশি কিছুই পাবে। ময়লা কুড়োতে কুড়োতে একটা ঝোপের কাছে গিয়ে তাদের চোখ যেন বিস্ফোরিত হয়ে যায়। তারা দেখতে পায় দুটো মানুষের কঙ্কাল পড়ে আছে। কঙ্কালগুলোর আশেপাশে মাছি ভন ভন করছে। এমন একটা দৃশ্য দেখার পর তারা একদম অসুস্থই হয়ে পড়ে। কঙ্কালগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, দেখে মনেই হচ্ছিল লাশগুলোকে টুকরো টুকরো করা হয়েছিল। তারপর কোন জঙ্গলি জানোয়ার খুব লেখিয়েছে। সেখানকার লোকাল ডিটেকটিভদের খবর দেয়া হয় এবং তারা সেই জায়গায় আসে। সেখানকার অবস্থা দেখে বোঝা মুশকিল ছিল ভিকটিমদের কখন মারা হয়েছে বা কঙ্কালগুলো কতদিন ধরে এখানে পড়ে আছে। সেই কঙ্কালগুলো থেকে এত বিশ্রী গন্ধ ছড়িয়ে গিয়েছিল যে ডিটেকটিভদের পক্ষে সেখানে স্টেটা দায় হয়ে গিয়েছিল। কঙ্কালগুলোর হাতগুলো পেছন দিকে বাঁধা ছিল, সে কাপড়টা তখনও কঙ্কালের হাতেই ছিল এবং তাদেরকে মারার পরে টুকরো টুকরো করে কাটা হয়। এবং এই কঙ্কালগুলো যেখানে পড়েছিল তার পাশেই একটা গাছে এমন কিছু একটা তদন্তকারীদের চোখে পড়ে যেটা তাদেরকে হয়তো একটু হলেও এই কেসে সাহায্য করবে। তারা দেখতে পায় শ্যাওলা ধরা একটা গাছে রশির দাগ, অর্থাৎ এই গাছের সাথে রশি বাঁধা হয়েছিল। তারা তখনও নিশ্চিত কিছু বলতে পারছিল না, কিন্তু এতটুকু বুঝতে পারছিল যে মৃত্যুর আগে খুব ভয়ানক কিছু একটা ঘটেছে এদের সাথে। প্রথমে তাদের হাত বাঁধা হয়, তারপর তাদেরকে ফাঁস দিয়ে ঝোলানো হয় এবং জীবন্ত অবস্থাতেই তাদেরকে কাটা হয়। তদন্তকারীরা বলেছিল তাদের পেশাগত জীবনে এমন বিভৎস খুন তারা আর দেখেনি। এরপর তারা সমস্ত জায়গায় খুঁজে কঙ্কালের টুকরোগুলো এক করতে থাকে। তারা খুঁজতে খুঁজতে চোয়ালগুলো পেয়ে যায় এবং সেখান থেকে এই লাশের পরিচয় পায় তারা। লাশ দুটো ছিল 17 বছর বয়সী সুজান এবং তার বন্ধু 16 বছর বয়সী জর্জিয়ার। তারা সেই জায়গা থেকে তাদের জামা কাপড়গুলো খুঁজে পায়। কিন্তু এত ছোট বয়সের কার সাথে তাদের এত শত্রুতা ছিল যে এত জঘন্যভাবে তাদেরকে হত্যা করেছে সেটা তখনও রহস্য। তদন্তকারীরা সবার আগে সুজান আর জর্জিয়ার পরিবারের সাথে কথা বলে। সুজানের মা লুসি জানায় সে তার মেয়ে আর জর্জিয়া অর্থাৎ মেয়ের বান্ধবীকে শেষ দেখেছে 6 মাস আগে জেরি শেফার্ডের সাথে যেতে। জেরি শেফার্ড তাদের পরিচিত ছিল এবং সে দুই বান্ধবীকে ফোর্ট লেডারডেলে নিয়ে যেতে এসেছিল। জেরি শেফার্ড বলেছিল তাদের মেয়ের কোনো চিন্তা না করতে, কিন্তু মেয়েরা যখন ফেরত আসছে না তখন সুজান আর জর্জিয়ার মা চিন্তিত হয়ে পড়ে। তারা জর্জিয়ার একটা চিঠি খুঁজে পায় যেটা সে লিখেছিল জেরি শেফার্ডকে। সেই চিঠিতে জেরি শেফার্ডের ঠিকানা লেখা ছিল। লুসি আর জর্জিয়ার মা শার্লি ভাবে তাদের মেয়েরা হয়তো সেখানেই আছে। তাদের মনে তখনও ভয় ঢুকেছিল যে তাদের মেয়েরা বেঁচে আছে তো, তাদের সাথে খারাপ কিছু হয়নি তো। এরপর তারা দুইজনেই 130 কিলোমিটার দূরে অবস্থিত জেরি শেফার্ডের বাড়িতে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখে যে তারা যার খোঁজে এসেছে এখানে তো সে থাকেই না। তারা সেই অ্যাপার্টমেন্টের ম্যানেজারের সাথে কথা বলে, কিন্তু ম্যানেজার তাকে জানায় এখানে জেরি শেফার্ড নামে কেউই থাকে না। এই ঠিকানায় যে থাকে তার নাম হল জেরার্ড জন শেফার্ড। হ্যাঁ, এই সে জেরার্ড জন শেফার্ড যাকে পুলিশের চাকরি থেকে বহিষ্কার করা হয়। এই ম্যানেজার তাদেরকে এটাও জানায় জেরার্ড জন শেফার্ডের জেল হয়েছিল দুজন মেয়েকে অপহরণ করার অপরাধে। এই কথা শুনে লুসি আর শার্লির যেন পায়ের তলা থেকে মাটি সরে যায়। তাহলে কি তাদের মেয়েদের সাথে এমন কিছু ঘটেছে? তারা কিছু বুঝতে পারে না কি করবে। এর আগে জেরার্ড জন শেফার যে মামলায় জেলে যায় সে মামলার এবং পরবর্তী সুজান এবং জর্জের খুনের মধ্যে অনেক সাদৃশ্যই আছে। কিন্তু তদন্তকারী অফিসার জেরার্ড জন শেফারকে গ্রেফতার করতে পারছে না, কারণ তাদের কাছে শুধুই সন্দেহ ছাড়া আর কোন শক্ত প্রমাণ নেই। তদন্তকারী অফিসারেরা জন শেফারের স্ত্রীর কাছে যায় এবং কথায় কথায় তারা জানতে পারে বেশ কিছুদিন আগে জন শেফার্ড তাকে একটা চামড়ার ব্যাগ উপহার দেয় এবং তার কিছুদিন পরই হঠাৎ তাকে বলে এই চামড়ার ব্যাগটা যেন সে ফেলে দেয়। পুলিশ এখন বুঝতে পারে কেন এই ব্যাগটা সে ফেলে দিতে বলে, কারণ জর্জিয়ার মা এই ব্যাগটা দেখে শনাক্ত করে এই ব্যাগ সে তার মেয়েকে জন্মদিনে উপহার দিয়েছিল। এখন পুলিশের কাছে অনেকটাই পরিষ্কার হয়ে যায় যে সেই দিন সেই মেয়ে দুটোকে নিয়ে যাওয়ার পর প্রথম নানার কথা তাদের বিশ্বাস জিতে নেয় এবং তাদেরকে অপহরণ করে। প্রথমে সে তাদের হাত বাঁধে, তারপর জঙ্গলে গিয়ে তাদের গলায় রশি দিয়ে গাছের সাথে ঝোলায়, তাদের পায়ের নিচে গাছের ডাল দিয়ে রাখে যাতে তারা মরে না যায়। এরকম জীবন্ত অবস্থায় তাদের শরীরের বিভিন্ন জায়গায় ছুরি দিয়ে কাটতে থাকে। এরপর তারা মারা যাওয়ার পর সে তাদের টুকরো টুকরো করে কাটে এবং তাদের মৃতদেহ ঝোপের আড়ালে লুকিয়ে রাখে। একটা মানুষ এত জঘন্য কি করে হতে পারে? জন শেফার্ড যখন এই দুটো খুন করে তখন সে আগের মামলার অভিযুক্ত আসামি ছিল এবং সে বেইলে মুক্তি নিয়ে বেরিয়েছিল ঠিকই, কিন্তু তার ছয় মাসের বেইল ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছিল এবং সে তখন জেলে ছিল। এর মাঝে আরো দুটো খুন সে কিভাবে করতে পারে? একজন মানুষ তো একই সাথে দুই জায়গায় থাকতে পারে না। পুলিশ কিছুতে বুঝতে পারছে না এটা কি করে সম্ভব। লুসি জানায় জন শেফার্ড তার মেয়েকে যেদিন নিয়ে গিয়েছিল সেদিন ছিল 27 সেপ্টেম্বর 1972। জন শেফার্ডের বেইলে মুক্তি পাওয়ার দু মাস পরে, অর্থাৎ বেইলের এই ছয় মাসেই সেই জঘন্য হত্যাকাণ্ড ঘটায় এবং একজন ভয়ঙ্কর খুনিতে পরিণত হয়। এই জন্যই হয়তো সে এত অনুরোধ করে আদালত থেকে বেইল মঞ্জুর করিয়ে নিয়েছিল। 27 সেপ্টেম্বর 1973 সাল জন শেফার্ডের বিরুদ্ধে সুজন এবং জর্জিয়ার খুনের অভিযোগ আনা হয় এবং তাকে আবারও আদালতে তোলা হয় এবং আদালতে সেটা প্রমাণ হয়। কিন্তু পুলিশের মনে তখনও সন্দেহ ছিল, কারণ যেভাবে সে সুজন আর জর্জিয়াকে হত্যা করে সেটা দেখে মনে হচ্ছিল না এটাই তার প্রথম খুন। সবকিছু দেখে তাদের মনে হচ্ছিল জন শেফার এই কাজে অনেক দক্ষ এবং এই দক্ষতা অর্জন করতে সে আরো অনেক এমন ঘটনা ঘটিয়েছে। পুলিশ তাদের এই সন্দেহের ভিত্তিতেই ফ্লোরিডাতে যতগুলো নিখোঁজ এবং অমীমাংসিত হত্যাকাণ্ড আছে সবগুলো আবার খেজে দেখতে শুরু করে। তারা জানতে পারে সুজান এবং জর্জিয়াকে অপহরণ করার আগে জন শেফার তার পরিবারকে নিয়ে তার মায়ের বাড়িতে গিয়ে ওঠে। সেখানে গিয়ে পুলিশ তল্লাশি করে যা পায় তা যেন তারা বিশ্বাসই করতে পারে না। সেখানে তারা একটি বাক্স খুঁজে পায় এবং সেটার ভেতরে তারা জন শেফারের লেখা একটা ডায়েরি খুঁজে পায়। সেই ডায়েরির ভেতরে অনেক আঁকিবুকি করা এবং সেই চিত্রগুলো লোমহর্ষক, বিভিন্ন নারীদের কাটা ছেঁড়া নানাভাবে অত্যাচার করার ছবি আঁকা সেখানে। এছাড়াও সেক্সুয়াল ভায়োলেন্স, পর্নোগ্রাফি এমন অনেক আপত্তিকর জিনিসও সেখানে আঁকা এবং লেখা ছিল। এসব দেখে বোঝা যাচ্ছিল কোন সুস্থ মানসিকতার মানুষের পক্ষে এসব করা সম্ভব না। এই ছবিগুলো সবই ছিল জন শেফারের বিকৃত মস্তিষ্কের কল্পনা এবং এই কল্পনাগুলোকে সে বাস্তবে রূপও দিয়েছিল। পুলিশ সেই ঘরে আরো অনেক কিছুই পায়, বেশ কিছু মেয়েদের গহনা, আংটি, ব্রোচ, কানের দুল, পার্স ইত্যাদি। এগুলোর কোনটাই জন শেফারের স্ত্রীর বা তার মায়ের নয়। এরপর পুলিশ এসব এভিডেন্সের মাধ্যমে সন্ধান পায় গত 4 বছরে ফ্লোরিডা থেকে গায়েব হওয়া বেশ কিছু নারী এবং তদন্তের পর মোটামুটি 38 জনের একটা লিস্ট তৈরি করে পুলিশ তাদের সাথে জন শেফারের বাড়িতে পাওয়া এই গহনা এবং অন্যান্য জিনিসপত্রের সম্পর্ক খুঁজে পায়। কিন্তু শুধু এই প্রমাণগুলি যথেষ্ট ছিল না জন শেফারকে যথাযথ শাস্তি দেওয়ার জন্য। দরকার ছিল নিখোঁজ হয়ে যাওয়া ওই নারীদের মৃতদেহ, যার কোন হদিস পুলিশ এখনো খুঁজে পায়নি। এরপর প্রায় 16 বছর পার হয়ে যায়। এত দীর্ঘ সময় ধরে পুলিশ অপেক্ষা করছিল এই জঘন্য হত্যাকারীর বিরুদ্ধে কোন শক্ত প্রমাণের জন্য এবং অবশেষে তাদের অপেক্ষার অবসান হয়। 1989 সালের ফেব্রুয়ারি মাস ফ্লোরিডা স্টেট প্রিজন, জন শেফার তখনও সেখানেই ছিল। একদিন তার কাছে সন্ড্রা লন্ডনের কাছ থেকে একটা চিঠি আসে। সেই চিঠিতে জানায় যে জন শেফারের ব্যাপারে সে জানতে খুব আগ্রহী এবং তার ঘটনা নিয়ে সে একটা বই লিখতে চায়। জন শেফার কিভাবে যেন রাজি হয়ে যায়। না, জন শেফার শুধু রাজি হয়নি, এর পেছনে একটা বড় কারণও আছে। সন্ড্রা শুধু তার ব্যাপারে একটা বই লিখতে চায় এমন না, সন্ড্রা তাকে চিনতে বহু বছর ধরে, সে স্কুলে পড়ার সময় থেকে। কারণ স্কুলে থাকার সময় জন শেফার ছিল সন্ড্রার বয়ফ্রেন্ড, কিন্তু যতদিন যাচ্ছিল সন্ড্রা ততই বুঝতে পারছিল জন শেফার একটা অন্ধকারের নাম। 1969 সালে লি নামে একজন নারী হারানো যায়। 9 বছর পর্যন্ত পুলিশ তার কোনো খোঁজ পায়নি। 9 বছর পর তার গুলি করা মাথার খুলিটা পুলিশ খুঁজে পায় ফোর্ট লডারডেইলে। কিন্তু তখন সে খুনের কোন হদিস পাওয়া যায় না। এবং এত বছর পর পুলিশ যখন জন শেফারের ঘর থেকে প্রমাণগুলো পায়, সেখানে লিয়ের গলার একটা লকেটও পায়। তার মানে যদি জন শেফার খুন করে থাকে, তবে সে পুলিশে চাকরি শুরু করার আগে থেকেই এসব জঘন্য হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। এবং লি হত্যাকাণ্ডের সময়ও সন্ড্রার সাথে জন শেফারের সম্পর্ক ছিল। সন্ড্রার তখনই তাকে সন্দেহ হয়েছিল এবং সে তার সাথে সম্পর্ক শেষ করে দেয়। 20 বছর পর সন্ড্রা জেল থেকে জন শেফারের সাথে দেখা করতে আসে। জন শেফার সম্পূর্ণ নিশ্চিত ছিল সে সবকিছু বললেও পুলিশ এত বছর পর সেসব লাশ খুঁজে পাবে না। তাই জন শেফার সন্ড্রার কাছে সবকিছু বলে, এই জঘন্য হত্যাকাণ্ডগুলো বর্ণনা করে। সন্ড্রা নিজেও হতবাক হয়ে যায়। এগুলো বলার সময় তার মাঝে বিন্দুমাত্র অনুশোচনা ছিল না, বরং সে খুব মজা করে বলছিল, যেন কোনো গল্প শোনাচ্ছে। সন্ড্রা যখন বইটি প্রকাশ করল, মানুষ সেটা পড়ে যেন শিউরে উঠল। এতটা যন্ত্রণা দিয়ে কেউ কাউকে মারতে পারে? পুলিশ সে বইটি পড়ে তেমন কিছুই পায় না, কারণ খুব সতর্কতার সাথেই জন শেফার নামগুলো এবং জায়গাগুলো ভুল দেয়। 1995 সালের 1 ডিসেম্বর পুলিশ সিদ্ধান্ত নেয় তারা জন শেফারের সাথে সরাসরি কথা বলবে। সন্ড্রার কাছ থেকে যেসব খুনের কথা বলেছে সেগুলো নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে। কিন্তু ঠিক তার আগের দিনই পুলিশ জেল থেকে একটা ফোন পায়। সেই ফোনে তারা যে খবর পায় তাতে তারা যেন হতবাক হয়ে যায়। জেলখানার ভেতরেই জন শেফারকে খুন করা হয়। তাকে খুন করে তারই সেলমেট। তাকে ভয়ঙ্করভাবে হত্যা করে টুকরো টুকরো করে কাটে। কেন তাকে তার সেলমেট হত্যা করে সেটা একটা রহস্য। সে হত্যাকারী শুধু এতটুকু বলে, স্নিচেস নো লঙ্গার সি স্নিচেস, নো লঙ্গার টক স্নিচেস ডাই। জন শেফার যতটা জঘন্যভাবে মানুষকে হত্যা করেছে, সেও ঠিক ততটাই ভয়ঙ্কর মৃত্যু পেয়েছে। এবং এটাই তার পাওনা। শুধু হারিয়ে যাওয়া সেই মেয়েগুলোর লাশ আজও কোথাও খুঁজে পাওয়া যায়নি। কুয়াশা ব্রট ইউ বাই ইগলি আইসক্রিম, আ ওয়ার্ল্ড অফ গ্রেট টেস্ট। এবং সঙ্গে আছি আমি আরজে শর্মিন, আর আপনারা শুনছেন এবিসি রেডিও। আর এতক্ষণ ধরে চলছিল কুয়াশা এক্স ফাইলস এর সত্য ঘটনা যার নাম কিলার কপ। আর এখন সময় হয়ে গেছে আমাদের দ্বিতীয় গল্পে যাবার। আজকের গল্পটি লিখেছেন আপনাদের জন্য অনিকা চৌধুরী প্রিয়ন্ত, এবং গল্পের নাম দেয়ালের আত্মচিৎকার। আসুন তাহলে শুনি গল্পের প্রথম পর্ব, তারপর আবার ফিরে আসছি। আপনি আছেন আরজে শর্মিনের সঙ্গে, আর চলছে কুয়াশা ব্রট ইউ বাই ইগলি আইসক্রিম। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোন চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়।
আচ্ছা রাকিব, তুমি আমার বাসায় কবে কথা বলবে সেটা বলো তো।
বলবো সবুরে মেয়াফলে।
কি সমস্যা তোমার? এমন তো না বাসায় কেউ জানে না। আমাদের দুজনের বাসায় সবাই জানে, জাস্ট একটা ফর্মালিটিজ মেইনটেইন করা। সেটা নিয়ে তুমি এত কাহিনী কেন করতেছো সেটা আমি তো বুঝতেছি না।
বাসায় যখন জানে তাহলে তুমি তোমার বাবা মাকে পাঠিয়ে দিলে তো পারো।
আচ্ছা লাগবে না কাউকে পাঠানো। বাবা কাকে যেন ধরে নিয়ে আসছে, ব্যাংকার নাকি? মা বলছিল তোমার সাথে কথা বলে জানাতে। তুমি বিয়ের প্রস্তাব না নিয়ে আসলে বাবা সেই ব্যাংকারের সাথে বিয়ে দিয়ে দিবে। তোমাকে জানানোর দরকার ছিল তাই জানালাম।
আচ্ছা বিয়ের কার্ডটা পাঠিয়ে দিতে বলো না আবার।
কি
আর গিফট দিতে পারবো না, হাতের অবস্থা ভালো না।
তুমি জীবনে আমাকে ফোন দিবা না। কি হইছে?
বিয়ের পরেও কি তুমি কথায় কথায় এভাবে রেগে যাওয়া?
তোমাকে আমি বিয়ে করব না।
আচ্ছা তুমি করো না, আমি তোমাকে বিয়ে করব। বাই দ্য ওয়ে তুমি ছোট মানুষ, তোমার সাথে এসব কথা বলার কোনো মানেই হয় না। আমি মার সাথে কথা বলছি।
রকিব,
আমি ভাইয়ের সাথে কথা বলছি। সামনে সপ্তাহের দিকে ভাই আর ভাবি যাবে।
যা ইচ্ছা তাই করো।
এখনো রেগে আছো?
না।
ও, রেগে না থাকলে মানুষ এভাবে কথা বলে?
আমি বলি।
আচ্ছা ঠিক আছে, এখন রেডি হয়ে বেরাও, আমি বাসার নিচে আসছি।
যাব না।
শোনো, নীল রঙের শাড়িটা পরে আসবে, ঠিক আছে?
পারবো না।
আচ্ছা শোনো না, অনন্যাদের ওখানে তো যেতে হবে।
হ্যাঁ যাও।
আরে এভাবে যাওয়া যায় না, বাবুর বিয়ের প্রস্তাবটা নিয়ে যেতে হবে।
কি বলো, ও তো এখনো ছোট, ওর আবার বিয়ে দেব কি?
সারাদিন তো থাকো বাইরে বাইরে, ভাইকে দেখেছ একবার? খোঁজ খবর রাখো কিছু। অনন্যার বাসা থেকে আলটিমেটাম দিয়ে দিয়েছে, আর আপনার ভাইয়েরও আবার সবুর হচ্ছে না, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দেয় ভালো।
তাই বাবুটা এত বড় হয়ে গেল, সেই যে বাবা ওকে ছোট রেখে চলে গেল, তারপর আস্তে আস্তে ওকে এত বড় করে ফেললাম, এখন আবার বিয়েও দিতে হবে।
বিয়ে মানে কিন্তু অনেক রেসপন্সিবিলিটি, অফিসে আগে থেকে বলে রাখবে ছুটির জন্য।
রিমি, তোমার কাছে আমি কৃতজ্ঞ, তুমি না থাকলে বাবুকে হয়তো মানুষ করতে পারতাম না।
না মোহিত, কৃতজ্ঞ তো আমি তোমার কাছে। এত বড় একটা দুর্ঘটনা ঘটবে যদি আগে থেকে জানতে পারতাম, আমি হয়তো বিয়েটা করতাম না। আর এই দুর্ঘটনার পর আমার যে কি অপরাধ বোধ হয়েছিল তোমাকে বলে বোঝানো সম্ভব না। বাবুর কারণে সেই অপরাধ বোধটা একটু হলেও কমেছে। ওকে আমি কোনোদিন আমার ভাই ভাবতে পারিনি, আমি ওকে সবসময় নিজের ছেলেই মনে করেছি।
কি নিয়ে এত ইমোশনাল আলাপ হচ্ছে দুজনের মধ্যে?
আরে বাবু, আসো আসো।
তুমি কান্না করছো কেন ভাবি?
আরে না, এমনি, বাদ দাও তো। আচ্ছা শোনো, সামনের শুক্রবার আমরা অনন্যাদের ওখানে যাব। আমি অবশ্য মায়ের কাছে ফোন করেছিলাম, জানিয়ে দিয়েছি তুমিও শুক্রবার কোনো কাজ রাখবে না, আমি তোমার ভাইয়াকে বলে দিয়েছি।
আচ্ছা ভাবি।
আর শোনো, আজকে একটু তাড়াতাড়ি অফিস থেকে চলে এসো, শপিং এ যেতে হবে।
ভাবি নাও, এই টাকাটা রাখো।
কিসের টাকা এটা?
না ওই শপিং এর জন্য, আংটিও তো কিনতে হবে একটা।
রাকিব, এত বড় হয়ে গেছিস তুই, আমাদেরকে টাকা দিচ্ছিস?
না 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 ভাইয়া, আমি ওভাবে দেইনি।
তাহলে কিভাবে দিয়েছিস? বিয়েটা এখনো করিসনি, তাতেই তোমার আমার শুরু করে দিয়েছিস।
আহ, তুমি চুপ করো তো, ও কি এত কিছু বোঝে? রাকিব, তুমি যাও তো।
সরি ভাইয়া।
যা, দেরি হয়ে যাবে তোর।
মোহিত রাকিবের বড় ভাই। বড় ভাই বললে ভুল হবে, রাকিবকে মোহিত আর রিমি কোনোদিনই ভাই মনে করেনি। নিজেদের সন্তান না থাকায় রাকিব খুব সুন্দর করে তাদের সেই সন্তানের অভাব পূরণ করে দেয়। অনন্যা রাকিবের ছোটবেলার বন্ধু, ছোটবেলা থেকে একসাথে স্কুল কলেজ ভার্সিটি সব পেরিয়েছে। এত লম্বা সময় একসাথে থাকার পর তারা বুঝতে পারছিল শুধু স্কুল কলেজেই না, সংসার জীবনেও তাদের কেমিস্ট্রি সবচেয়ে ভালো হবে। তাদের বাসা থেকেও সবাই রাজি ছিল। রাকিব একটা টিভি চ্যানেলে খুব ভালো পোস্ট চাকরি করত। অনন্যাও কালচারাল ছিল, খুব সুন্দর গান করত অনন্যা। বেশ আনুষ্ঠানিকভাবে বিয়ে হল অনন্যা আর রাকিবের। পৃথিবীর সব সুখ যেন তাদের পরিবারে এসে জেঁকে বসেছে। কিন্তু জীবন তো পয়সার এপিট ওপিট, জীবন কখন কার কি জন্য কি নিয়ে অপেক্ষা করে থাকে সেটা আমরা কেউ জানি না।
এখন থেকে তো বাসা তোমার, আমি ভাবছি একটা লম্বা ছুটি নিব।
মোটেও না ভাবি, আমি তোমার হাতের ছাড়া অন্য কারো হাতের রান্না খাবো না।
চুপ করো, অনেক জ্বালিয়েছ আমাকে। অনন্যা, এখন যদি তুমি একটু ঠিক করতে পারো।
জি ভাবি।
ওমা, এ কি, তুমি দেখি লজ্জায় কথাই বলতে পারছো না অনন্যা, তুমি কি এই বাড়িতে নতুন নাকি?
না না, তেমন কিছু না।
বুঝতে পেরেছি। আচ্ছা যাও, তোমরা উপরে যাও।
ভাবি, ভাইয়াকে দেখছি না।
তোমার ভাই একটু বাইরে গেছে, আসছে।
ও আচ্ছা, ঠিক আছে। তারপর বলেন কি খবর?
কি খবর মানে কি?
মানে এই যে আপনি আপনার চিরপরিচিত বাড়িতে আবার নতুন করে এলেন, তার অনুভূতি কি?
ফাজলামো করছো?
যা বাবা, ফাজলামি করবো কেন?
তাই তো মনে হচ্ছে, এখন এই সময় কেউ এসব প্রশ্ন করে?
তাহলে কি প্রশ্ন করে?
এমন একটা ভাব নিচ্ছ যেন ভাজা মাছ উল্টায় খেতে পারো না।
এক্স্যাক্টলি, পারি না, কারণ আমি মাছই খাই না। একটা মানুষ কিভাবে মাছ খাইতে পারে?
দুনিয়াতে 99.9% মানুষ মাছ খায়, তারা সবাই অস্বাভাবিক আর তুমি একাই স্বাভাবিক।
স্বাভাবিক মানুষের অস্বাভাবিক দিক দেখেছো কখনো?
মানে কি?
মানে তো অনেক কিছুই, তবে এই মুহূর্তে বলার মুডে নেই।
গুড মর্নিং।
কই যাও?
আরে অনেক সকাল হয়ে গেছে, উঠতে হবে তো।
না হবে না।
ছাড়ো তো, ভাবি অনেকক্ষণ আগে গুড মর্নিং টেক্সট করছে, না উঠলে কি মনে করবে?
কি আবার মনে করবে? তারা মনে হয় নতুন নতুন বিয়ে করেনি কোনোদিন।
কি যে উল্টা পাল্টা বলো না, ছাড়ো তো।
তুমি তো জীবনে এত সকালে উঠো না, পরীক্ষার সময় ফোন দিতে দিতে আমার ফোনে চার্জ শেষ হয়ে যায় তো, তাও তোমার খবর থাকতো না। আর আজ এত সকালে উঠে হেঁড়ি কুটলো কেন তোমার?
এখন কি আগের মতো করলে হবে? ভাইয়া ভাবে ওনারা কি মনে করবে?
কিচ্ছু মনে করবে না, ভাবি জানে।
ছাড়ো আর নিজে ওঠো।
আমার কাজ তো বিকেলে, আমি তো সকালে উঠে কি করব?
কি আবার করবে? আমি আজকে সবার জন্য ব্রেকফাস্ট বানাবো, সবাই একসাথে ব্রেকফাস্ট করব।
কি যন্ত্রণায় পড়লাম। আগে ভালো ছিল তুমি, এখন বউ আচরণ করতেছো।
এটার অ্যান্সার নাই আমার কাছে, এখন উঠো।
উঠতেছি। ভাবি আমার চা।
কেন, আমি নিয়ে আসলে খাবে না?
ও সরি, সো সরি, আসলে এতদিনের অভ্যাস তো।
ওকে তুমি ওঠো, আমি চা করে আনছি।
কিরে সূর্য আজ কোন দিকে উঠলো? তুই এত সকালে, তাও আবার একবারে রেডি হয়ে ব্রেকফাস্ট টেবিলে।
হবে না আবার?
অবশ্য বিয়ের পর পর আমিও এমন তাড়াতাড়ি ব্রেকফাস্ট টেবিলে চলে আসতাম, ওই নয় 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 দিন, পুরানা হলে কয়দিন।
সবাই তো তোমার মতো।
না ভাবি, আসলে আজকে একটা প্রজেক্টের কাজে একটু গাজীপুর যেতে হবে, তাই সকাল সকাল রওনা দিতে হবে।
সে কি কথা, বিয়ের পর দিনই গাজীপুর যাবে মানে?
সন্ধ্যার আগে ফেরত আসবো ভাবি।
কিন্তু যাওয়ার দরকারটা কি, এসব কাজ পরে করলেও তো হয়।
আরে ছুটির জন্যই তো ভাবি, এই প্রজেক্টটা করে আসলে কিছুদিন ছুটি নিতে পারবো।
অনন্যা তুমি কিছু বলছো না যে?
আমি কি বলবো ভাবি?
কি আবার বলবে মানে, বিয়ের পর দিন এসব করে বেড়াতে আর তুমি কিচ্ছু বলবে না?
যাক না ভাবি, নিশ্চয় জরুরি কিছুই হবে।
শোনো ভালো কথা বলি, এখন থেকে শক্ত হয়ে যাও, মাথায় তুললে কিন্তু পরে মাথার উপরে নাচানাচি করবে।
সবাই তো তোমার মতো। শোনো অনন্যা, সংসার করতে হলে একটু ছাড় দিতে হয়।
ও ছাড় শুধু মেয়েরাই দিবে, আর ওনারা যা ইচ্ছে তাই করে বেড়াবে তাই না?
যা ইচ্ছে তাই করা, লাইনটা শুনলেই এখন আকাশের চাঁদ চাঁদ মনে হয়, খালি দূর থেকে দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না।
কি বললে তুমি? কেন, আমি কি তোমাকে কোনো কিছু করতে কখনো নিষেধ করেছি? এই রাকিব বল তুই।
আহা ভাইয়া ভাবি, কি যে করো না তোমরা।
খুব ভালো যাচ্ছিল সবকিছু, চারজনের এই সংসারে কোনো কিছুর অভাব নেই, সুখেরও। মোহিত আর রাকিবের বাবা ছিলেন সেই সময়কার ইউনিভার্সিটির প্রফেসর, বেশ বিত্তশালী পরিবার তারা। তবে বাবার কোনো হাওয়াই লাগেনি রাকিবের, সে নাটক সিনেমা শর্ট ফিল্ম এগুলো নিয়েই ব্যস্ত, কিন্তু মোহিত যেন তার বাবার প্রতিচ্ছবি। ব্যক্তিগত জীবনেও রাকিবকে কখনো সে বাবার অভাব অনুভব করতে দেয়নি। অনন্যা রিমির সম্পর্ক চমৎকার, কিন্তু জীবনের যে কোনো মোড়ে এসে কুয়াশা ঢেকে দিতে পারে রোদকে, সব কিছু হয়ে উঠতে পারে ধোঁয়াশা। এই পরিবারের ভাগ্যও কি তাদের সেদিকে এগিয়ে নিয়ে যাবে?
কি ব্যাপার, কোথায় গেলে?
ভাবি গোসলে গেছে ভাইয়া, কিছু লাগবে?
বাইরে যে আজকে গরম, রাকিব ফিরেছে?
না ও তো এখনো আসেনি।
ছেলেটা কি যে করে না।
ফোন করেছিলাম, ফোনও ধরল না।
আচ্ছা আমি ফোন করে দেখছি।
ঠিক আছে আমি ঠান্ডা পানি নিয়ে আসছি।
ঠিক আছে, তোমার ভাবি বের হলে একটু আসতে বলো তো, তুমিও এসো, আমার একটু জরুরি কথা আছে।
কোনো সমস্যা হয়েছে?
না না তেমন কিছু না, আর আমি রাকিবকে ফোন করছি, ওকেও আসতে বলছি।
আমার তো টেনশন হচ্ছে ভাইয়া, কোনো সমস্যা হয়েছে?
না না তেমন কোনো সমস্যা হয়নি, তুমি যাও তোমার ভাবিকে নিয়ে তারপর এসো।
ঠিক আছে।
হ্যালো, হ্যাঁ রাকিব, কি ব্যাপার, কোথায় তুমি, কতক্ষণ লাগবে? ও আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি এসো, আমার একটু জরুরি কথা আছে। না না, তেমন কোনো সমস্যা না, তুমি আসো তারপর বলছি।
বাহ, পাকোড়াগুলো তো খুব মজা হয়েছে। অনন্যা, এবার থেকে তাহলে রান্নাঘর থেকে আমার ছুটি।
হ্যাঁ ভাবি, আপনি তো অনেক করলেন, আর কত, এখন আপনি রেস্ট নেন।
আমার আর রেস্ট? আচ্ছা, তুমি আজকে সবাইকে ডেকে কিসের আলোচনা সভা বসিয়েছ বলতো, হয়েছেটা কি?
বলছি
ভাইয়া, কোনো সমস্যা?
না, ঠিক সমস্যা না, একটা খুশির খবর আছে, কিন্তু ব্যাপারটা আসলে খুশির নাকি সেটাও বুঝতে পারছি না।
কি উল্টাপাল্টা কথা বলছো বলতো, হয়েছেটা কি বলো?
আমার প্রমোশন হয়েছে।
কি বলছেন ভাইয়া, এটা তো উইদাউট এনি কনফিউশন একটা খুশির খবর, কংগ্রাচুলেশন।
হ্যাঁ, থ্যাংক ইউ।
কংগ্রাচুলেশন ভাইয়া, আই এম সো হ্যাপি ফর ইউ। কিন্তু তোমাকে এমন দেখাচ্ছে কেন, তুমি খুশি হওনি?
হ্যাঁ, তা তো হয়েছি, কিন্তু একটা ঝামেলা আছে।
এর মধ্যে আবার ঝামেলার কি হলো?
ঝামেলাটা হলো আমার ট্রান্সফার হয়ে গেছে, মানে আমাকে চিটাগাং যেতে হবে।
কি বলছো, চিটাগাং? এত দূরে?
হ্যাঁ,
সে একটা ব্যবস্থা হয়ে যাবে, এখন প্রমোশন হয়েছে, সেটা সেলিব্রেট করা উচিত।
কিন্তু ব্যাপারটা হচ্ছে 10 দিনের সময় দিয়েছে, 10 দিন পরই যেতে হবে। চিটাগাং অফিসের সব দায়িত্ব আমার, এখন কিভাবে যে কি করব।
তুমি কিছু ভেবেছ?
দেখো রাকিব, তোমরা তো নতুন বিয়ে করেছ, তোমাদের নিজেদেরও সময় দরকার, আমাদের এসব ঝামেলার মধ্যে তোমাদের পড়ার দরকার নেই। আমি না হয় রিমিকা নিয়ে চিটাগাং চলে যাই, ওখানে একটা ব্যবস্থা হয়ে যাবে, অফিস থেকে একটা ফ্ল্যাটের ব্যবস্থাও করে দেবে।
এটা তুমি কি বলছো ভাইয়া, তুমি তো কোনোদিন আমাকে রেখে কোথাও যাওনি, তুমি একথা কিভাবে বললে?
ও তো ঠিকই বলেছে, এখন তোমার আলাদা সংসার হয়েছে, সেদিকে তো তোমার লক্ষ্য রাখতে হবে।
ছি ছি ভাবি, আপনি এটা কি বলছেন, বিয়ে হয়েছে তাতে কি, তাই বলে আমাদেরকে পর করে দিচ্ছেন?
আরে না না, তেমন কিছু না।
কোনো কথা হবে না, আমরা সবাই মিলে চিটাগাং যাব।
কি বলিস, তোর এখানে কাজবাজ আছে, তাছাড়া অনন্যাও চাকরির ট্রাই করছে, তোরা কিভাবে যাবি?
ওসব নিয়ে ভাবতে হবে না ভাইয়া, আমি আমার কাজ ওখানে গিয়েও করতে পারি, আমার তো তোমার মতো ধরা বাঁধা চাকরি নেই।
তোমরা সত্যিই যাবে?
না মিথ্যা, যাব ভাবি, অবশ্যই যাব।
হ্যাঁ, এখন অবশ্য সেলিব্রেট করা যায়।
তুমি যে কি করো না ভাইয়া, এই একটা বিষয় নিয়ে তুমি এত টেনশন করছিলে।
না, তোকে তো একা কোথাও ছাড়িনি, তাই ভাবছিলাম আমরা চলে গেলে। যাই হোক, বাদ দে, এই বাড়িটার বাইরে তাহলে টুলেট ঝুলিয়ে দিই।
সেটাই করো। আর চিটাগাং গিয়ে কোথায় থাকবে?
আরে ভাবি, তুমি ভুলে গেলে
কি,
চিটাগাং এ আমাদের একটা বাগান বাড়ি আছে না?
ও হ্যাঁ, কিন্তু তোমার ভাইয়া তো বলেছিল ওখানে কিসের একটা অফিস ভাড়া দিয়েছে।
অফিস? কিসের অফিস ভাইয়া?
না মানে অফিস অফিস একটা দিয়েছিলাম, পরে ওরা চলে গেছে।
চলে গেছে? আমি তো কিছুদিন আগে তোমাকে বলছিলাম ওখানে কিছুদিন গিয়ে থেকে আসার কথা, তুমি বললে যে ওখানে অফিস আছে।
ওই তো, তারপরেই ওরা চলে গেছে।
কিন্তু
আহা ভাবি, বাদ দাও তো, আমি তাহলে আজই ওখানে ফোন করে দিচ্ছি, ওখানে বাড়িটা যেন রং টং করিয়ে দেয়।
কিন্তু আমি বলছি ওখানে যাওয়ার দরকার কি, মানে অফিস থেকে আমাকে তো একটা ফ্ল্যাট দিতে চাইছেই।
কি বলো ভাইয়া, নিজেদের এত বড় বাড়ি থাকতে ফ্ল্যাটে থাকবো কেন?
হ্যাঁ সেটাই তো, রাকিব তুমি ফোন করে বলে দাও তো। অনন্যা, তুমি কাল সকাল সকাল রেডি হয়ে নিও, আমরা শপিং এ যাব, অনেক কিছু কিনতে হবে।
আচ্ছা ভাবি। পুরো মার্কেট তো কিনে ফেললাম ভাবি, আর কত শপিং করবেন?
ওই বাড়িটা কত বড় জানো, বিশাল বাগান বাড়ি, আমার শ্বশুর খুব শখ করে বাড়িটা বানিয়েছিল, একেবারে জমিদার বাড়ির মতো।
বাও, আমার এরকম ড্রিম ছিল এমন একটা বাগান বাড়িতে থাকবো।
আর ছাদটা যা সুন্দর না, পাশেই একটু দূরেই সমুদ্র, ছাদে দাঁড়ালেই সমুদ্র দেখা যায়।
উফ, কবে যে যাবো, আমার তো শুনেই ধৈর্য থাকছে না।
আমাদের বিয়ের পরেই তোমার ভাইয়া এখানে আমাকে নিয়ে এসেছিল, অনেক দিন ছিলাম, আমার তো আসতেই ইচ্ছে করছিল না, ওখানে থাকতেই আমি প্রথম কনসিভ করি।
আপনি কনসিভ করেছিলেন ভাবি?
হ্যাঁ, কিন্তু ওই বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়, আমার বাচ্চাটা নষ্ট হয়ে যায়, এরপর আর আমি কখনো ওখানে যাইনি।
ও আচ্ছা,
যাকগে বাদ দাও, চলো এগুলো গাড়িতে রেখে আসি, এসে বাকি শপিং করতে হবে, এগুলো নিয়ে ঘুরতে ঘুরতে হাত ব্যথা হয়ে গেল।
হ্যাঁ ভাবি চলেন।
এই সবকিছু নিয়েছে তো?
হ্যাঁ হ্যাঁ সবকিছু নিয়ে নিয়েছে।
আমি বলছিলাম কি, আমরা ওখানে না থেকে আমার অফিসের ফ্ল্যাটটাতেই তো থাকতে পারি।
কেন, নিজেদের এত চমৎকার একটা বাড়ি থাকতে অফিসের ফ্ল্যাটে কেন থাকতে হবে?
না মানে ভাবছিলাম ডেভেলপার কোম্পানিকে দিয়ে দিব, ওরা একটা শপিং মল করতে চায়।
কি বলো তুমি, তোমার বাবার শেষ চিহ্ন না ওটা? তুমি তো বলতে।
না সেটা ঠিক আছে, কিন্তু আর কতদিন, তাছাড়া সংসার বড় হয়েছে, টাকা পয়সারও তো দরকার।
কি যে তুমি বলো না, সংসারটা কি থেমে আছে নাকি? ভালোই তো চলছে, আমাদের তো কোনো কিছুরই অভাব নেই।
সেটা ঠিক আছে, কিন্তু
আচ্ছা সমস্যাটা কি বলো তো, তুমি সেই শুরু থেকে দেখছি কেমন কেমন করছো।
না আসলে নতুন জায়গা তো, অফিসেও এত বড় একটা রেসপন্সিবিলিটি, সব মিলিয়ে একটু টেনশন হচ্ছে।
টেনশন করার কিচ্ছু নেই, তোমাকে তো আর একা যেতে হচ্ছে না, আমরা সবাই তো যাচ্ছি তোমার সাথে।
সবকিছু ঠিক থাকলেই ভালো।
চিটাগাং শহর থেকে বেশ খানিকটা ভেতরে, প্রায় পতেঙ্গার কাছাকাছি, বিশাল বড় একটা বাগান বাড়ি, দেখলে খুব সহজেই যে কেউ ভাববে আগেকার কোনো রাজবাড়ি। মোহিতের বাবা অনেক শখ করে এই বাড়িটা বানিয়েছিলেন, উনি প্রায় এখানে এসে থাকতেন, এবং চলে যাওয়ার সময় তিনি তার ছেলেদের বলেছিলেন এই বাড়িটা যেন কখনো বিক্রি না করে। বিশাল গেট পেরিয়ে ভেতরে ঢুকল মোহিত, রাকিব, অনন্য আর রিমি। রিমি এই বাড়িতে আগেও এসেছে, কিন্তু অনন্য এই প্রথম বাড়িল। বাড়িটা দেখে সে অবাক হয়ে তাকিয়েছিল, বাড়িটার মধ্যে একটা ঘোর আছে, পাশ থেকে সমুদ্রের গর্জন শোনা যায়, সব মিলিয়ে খুব ভালো লেগে গেল তার। এখান থেকে মোহিতের অফিসও খুব বেশি দূরে না, সব মিলিয়ে এখানে সেটেল হওয়ার কথা চিন্তা করল তারা। এত বড় একটা বাড়ি, পৌঁছে একটু বিশ্রাম নিয়েই গোজগাজ শুরু করে দিল তারা।
আচ্ছা ভাবি আপনি, এই থামো তো, কি হলো?
আচ্ছা কি আপনি আপনি লাগিয়ে রেখেছো বলো তো, তুমি আপনি বলো কেন আমাকে?
না ভাবি এমনি,
রাকিব মাঝে মাঝে বলে, রাকিবের ব্যাপারটা কিন্তু অন্য, ওর মা বাবাকে সবসময় আপনি বলতো, তাই বলে, তুমি কেন বলো?
ঠিক আছে ভাবি আর বলবো না।
এত তাড়াতাড়ি যদি বুড়ি বানিয়ে দাও তাহলে তো দুদিন পর লাঠি ভর দিয়ে চলতে হবে।
না না ভাবি এমন কিছু না।
আচ্ছা কি যেন বলছিলে?
না বলছিলাম কি, এত বড় বাড়ি, ভাইয়া তো সারাদিন অফিসে থাকবে, আর রাকিবের তো কোনো ঠিক ঠিকানাই নেই, আমরা দুইজন এত বড় বাড়িতে একাই থাকবো?
এটা তো ভাবিনি।
আমি বলছিলাম কি, বাড়িতে একটা লোক রেখে দিলে ভালো হতো না, তাহলে হাতের কাজগুলোতে একটু হেল্প করতে পারতো, আর রাতে আমাদের সাথেই থাকলো।
হ্যাঁ এটা অবশ্য তুমি ভালো বলেছ, কিন্তু এখানে তো কাউকে চিনি না, এমন লোক কোথায় পাবো বলো তো? অবশ্য বাড়ির গেটে যে দারোয়ান আছে উনাকে বলা যায়, উনি হয়তো খোঁজ খবর দিতে পারবেন।
এদিকটা মোটামুটি গোছানো হয়ে গেছে, চলো ভাবি একটু চা খেয়ে নি, তারপর বেডরুম গুলো গুছিয়ে ফেলবো।
চলো বাড়ি গিয়ে গার্ডেনে বসি।
হ্যাঁ চলো।
জায়গাটা তোমার পছন্দ হয়েছে?
হ্যাঁ খুব পছন্দ হয়েছে, আসলে আমি তো ঢাকায় বড় হয়েছি, এরকম পরিবেশে কখনো থাকিনি, আমার কত ইচ্ছা ছিল এমন একটা জায়গায় থাকবো।
বাহ তুমি তো চা বেশ ভালো বানাও।
থ্যাংক ইউ ভাবি।
ম্যাডাম।
কি আপনি? শুনলাম আপনারা নতুন এসেছেন, আপনাদের বাড়িতে কি কাজের লোক লাগবে?
হ্যাঁ তা লাগবে, কিন্তু আপনি খবর পেলেন কার কাছে? আমরা তো কালই এসেছি।
সারাটা জীবন কাটায় দিলাম এই এলাকায়, কে কখন আসছে কার কি লাগবে এগুলো আমাকে বলা লাগবে না।
ও আচ্ছা, আপনি নিজেই কাজ করবেন?
জি হ্যাঁ।
কিন্তু আপনার তো অনেক বয়স, কাজ করবেন কিভাবে?
বয়স বাড়লে কি আর পেটের ক্ষুধা কমে, কাজ তো করতেই হবে।
আচ্ছা আপনি কি কি কাজ করতে পারবেন?
সব কাজই করতে পারবো।
আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে কাল থেকে চলে আসেন।
আপনার বাসা কোথায়?
আমার কোনো বাসা নাই।
মানে আপনি থাকেন কোথায়?
ঢালের ওই পারে একটা গির্জা আছে, ওখানেই থাকি।
ও আপনি খ্রিস্টান?
জি হ্যাঁ।
আচ্ছা সমস্যা নেই, আপনি তাহলে কাপড় চোপড় নিয়ে চলে আসেন, আপনি এখানেই থাকবেন।
আচ্ছা ঠিক আছে।
এতক্ষণ ধরে শুনছিলেন গল্পের প্রথম পর্ব, আর চলছে কুয়াশা ব্রট টু ইউ বাই ইগলু আইসক্রিম। সাথে আছে আরজে শারমিন। আর কথা না বাড়িয়ে আমার মনে চলে যাই, এমনিতেই একটু দেরি হচ্ছে আমাদের খেলার কারণে অনুষ্ঠান শুরু করতে, কুয়াশার নিয়মিত আয়োজন যেটা, সময় একটু হয়তো হেরফের হচ্ছে। তাই আমি আর কথা বাড়াবো না, চলে যাচ্ছি সরাসরি দ্বিতীয় পর্বে, দেখি সেখানে আরো কি অপেক্ষা করছে আমাদের জন্য। চলছে কুয়াশা ব্রট টু ইউ বাই ইগলু আইসক্রিম, আর আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 FM।
আজ সারাদিন যা ধকল গেল না, এত বড় একটা বাড়ি, গোছ কাজ,
এত কিছু একা করার দরকার কি ছিল?
একা কোথায়, অনন্যা তো আছে, ও বেচারিও অনেক কাজ করেছে আজকে।
না আমি বলছিলাম একটা কাজের লোক রাখার কথা, দেখি খোঁজ খবর নিয়ে।
তোমার আর খোঁজ খবর নিতে হবে না, আমি সব ব্যবস্থা করে ফেলেছি।
মানে কিসের ব্যবস্থা?
আমি একটা কাজের লোক রেখেছি।
কাজের লোক? তুমি কাজের লোক কোথায় পেলে?
আরে পেয়েছি, ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না তো।
তুমি পারো।
তোমার অফিস কেমন গেল?
আরে অফিসে প্রচুর চাপ, প্রমোশন মানে রেসপন্সিবিলিটি।
তা তো থাকবে।
কাল আবার সকাল সকাল যেতে হবে। গুড নাইট।
গুড নাইট।
মোহিত, এই মোহিত, আরে কোথায় গেল মোহিত? এত রাতে কিসের চিৎকার? জোরে কে চিৎকার করছে? মোহিত, এই মোহিত, কোথায় তুমি? দেয়ালগুলো আমার চেপে আসছে কেন? কি হচ্ছে এসব, কি হচ্ছে? মোহিত, মোহিত তুমি কোথায়? মোহিত বাঁচাও আমাকে, মোহিত, মোহিত। অদ্ভুত স্বপ্ন, এমন স্বপ্ন তো আমি কোনদিন দেখিনি।
এই উঠো।
কি হলো?
ভাইয়া ভাবি ব্রেকফাস্ট টেবিলে ওয়েট করছে, চলো।
উফ, আমি কি চাকরি করি? এসব সকালে ওঠার প্যারাই আমি জীবনে চাকরি করলাম না, আর তুমি সেই প্যারাই দিচ্ছ।
খুব ভালো হয়েছে, এখন ওঠো, নাস্তা করে এসে আবার ঘুমিও।
আচ্ছা যাও, আমি উঠছি।
উঠছি বলে দুই ঘন্টায় তোমার আর কোনো খবর থাকে না, তুমি এখনই ওঠো। উঠো তো, সে কখন ডেকে চা রেখে গেছি, চা ঠান্ডা হয়ে গেছে, তোমার আর ওঠা হয়নি।
উঠছি বাবা, যাও তো।
তুমি আমাকে এভাবে বললে কেন?
কিভাবে বললাম, কাল সারা রাত একটা প্রোগ্রামের ডিজাইন করছি, আর তুমি সকালে উঠে আমাকে ঘুম থেকে তুলছো।
তাই বলে তুমি আমাকে এভাবে বলবে? আমি তো খারাপ কিছু বলিনি।
খারাপ কিছু বলবে কেন? ঘুমটা তো নষ্ট করে ফেললা।
এখন আমি তোমার ঘুম নষ্ট করি?
দেখো, সারা জীবন আমি এভাবে চলেছি, আর আমাদের তো পারিবারিক বিয়ে না, তুমি সবই জানতে। এখন কেন আমাকে চেঞ্জ করার চেষ্টা করছো?
কারণ আমি ভেবেছিলাম বিয়ের পর মানুষের অনেক কিছু চেঞ্জ হয়। আমিও চেঞ্জ হয়েছি। আমি তোমার জন্য চাকরি করিনি, আমার কত ভালো জায়গা থেকে অফার এসেছিল।
কিন্তু আমি তো তোমাকে নিষেধ করিনি।
সেটাই, তুমি কিছুতেই নিষেধ করো না, সব দোষ আমার, আমাকে মাফ করো। তোমার যা ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেভাবেই চলো তুমি।
আরে অনন্যা, অনন্যা শুনো, ধুর।
গুড মর্নিং অনন্যা।
গুড মর্নিং।
গুড মর্নিং ভাইয়া। গুড মর্নিং ভাবি।
আসো আসো, বসো।
কি ব্যাপার অনন্যা, তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন?
কই, কিছু হয়নি তো ভাবি, রাতে একটু ঘুম কম হয়েছে তো।
ওই গাধাটা কোথায়, এখনো ঘুমোচ্ছে না?
হ্যাঁ ভাইয়া, সারারাত জেগে অনেক কাজ করেছে তো ঘুমোচ্ছে।
আগেই বলেছিলাম, নয় 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 দিন, পুরনো হলে কয় দিন।
আর বলো না, এই সকালে ঘুম থেকে ওঠানোর জন্য আমি কত পায়তারা করেছি, কোনো লাভ নেই। ওর কত ভালো ভালো জায়গা থেকে জবের অফার এসেছিল, এই সকালে ঘুম থেকে ওঠার জন্যই আর চাকরিটাই করতে পারলো না।
অবশ্য একদিক দিয়ে ভালোই করেছে, চাকরি মানেই জীবন ধ্বংস। ওকে ছোটবেলা থেকেই দেখতাম, সিনেমা টিনেমা নিয়ে বেশ মাতামাতি। তাই আমি বললাম, আমাদের তো কম কিছু নেই, তুই যেটা চাস সেটাই কর।
নিজের বাবা মাও এত করে না ভাইয়া, আপনারা ওর জন্য যা করেছেন। ও অবশ্য সবসময় আমাকে আপনাদের কথা বলতো।
ওর আর বলা। শোনো অনন্যা, তোমাকে একটা কথা বলি, রাকিবকে আমি একেবারে কোলে পিঠে করে বড় করেছি। আমি যখন তোমার ভাইয়াকে বিয়ে করে এখানে আসি, তখন রাকিব অনেক ছোট, 5-6 বছর বয়স হবে। এর কিছুদিন পরেই আমার শ্বশুর শাশুড়ি দুজনেই মারা যান। এরপর থেকে রাকিবকে আমি একদিনও ওর বাবা মায়ের অভাব বুঝতে দেইনি। ওকে তো আমি চিনি, ওর রাগটা একটু বেশি, একটু পাগলাটে, কিন্তু ওর মনটা না অনেক ভালো। তুমি একটু সামলে নিও।
ঠিক আছে, তোমরা মিটিং চালিয়ে যাও, আমার অফিস লেট হয়ে যাচ্ছে, আমি আসি।
আচ্ছা দুপুরে কি খাবে সেটা বলে গেলে না যে?
তোমাকে কতবার বলেছি, লাঞ্চ পাঠানোর দরকার নেই, আমি অফিসে খেয়ে নিব।
কেন অফিসে খেয়ে নিবে? আমার রান্না তোমার আর ভালো লাগে না, না সেটা তো বললেই পারো।
আহা ভাইয়া, কেন আপনি ভাবিকে শুধু শুধু রাগিয়ে দেন? আপনাকে লাঞ্চ পাঠানোর পরই ভাবি নিজে খায়।
আমি জানি, এমনিই বলছিলাম। তোমার যা ভালো লাগে তাই রান্না করে রেখো, আমি লাঞ্চের সময় ড্রাইভারকে পাঠিয়ে দিব।
তাড়াতাড়ি বাড়িতে চলে এসো।
আসি অনন্যা, আসি তাহলে।
জি ভাইয়া।
ভাবছি আজ একটু পরে বাইরে যাব, এদিকে নাকি বেশ ভালো শুটকি পাওয়া যায়। তুমি শুটকি খাও তো অনন্যা?
হ্যাঁ হ্যাঁ ভাবি, শুটকি বেশি করে ঝাল দিয়ে ভুনো করলে আমি 2 প্লেট ভাত খেতে পারি।
যাক, আমি ভাবছিলাম তুমি শুটকি খাও না, শুটকি যে আমার কি ভালো লাগে।
আচ্ছা ভাবি, কাজ করার লোকটা আসলো না যে?
ও সেটাই তো, এটা তো মাথায় নেই, তাকে তো বলেছি সকাল সকালে চলে আসতে।
ওই তো চলে এসেছে।
আসতে একটু দেরি হয়ে গেল।
না না কোনো সমস্যা নেই, আপনি কিছুক্ষণ রেস্ট নেন।
তার দরকার নাই, কাজ কি আছে বলেন।
ও আচ্ছা অনন্যা, রাকিব নাস্তা করেছে?
না ভাবি।
আচ্ছা আপনি তাহলে নাস্তার টেবিলে নাস্তাটা রেডি করে ফেলেন।
জি আচ্ছা।
অনন্যা, ও যেহেতু চলে এসছে, আমাদের আর কাজ টাজ নেই, চাটা শেষ করে চলো আমরা বাইরে যাই।
হ্যাঁ ভাবি চলেন। রাতের খাবার দেয়া হয়েছে, খেয়ে নিলে ভালো হয়।
একটু পর খাই, একটা ভালো স্ক্রিপ্ট পাইছি।
ঠিক আছে ঢেকে রাখতে বলছি।
তুমি খেয়েছো?
সেই খবর তোমার না নিলেও চলবে।
তুমি কি এখনো আমার উপরে রেগে আছো?
না।
তাহলে এভাবে কথা বলছো যে?
কিভাবে বলছি, সবসময় যেভাবে বলি সেভাবেই বলছি।
কেন এমন করছো, একটা ইস্যুকে এতদূর টেনে নিয়ে আসার কি দরকার?
আমার এখন এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না, আমি একটু ছাদে যাব।
এখন আবার ছাদে যাওয়ার দরকার কি?
পৃথিবীতে সবকিছু দরকারই করতে হয় এমন কোনো কথা আছে? তোমার কাজ শেষ হলে খেয়ে নিও।
অনন্যা, অনন্যা শোনো, আমি সরি তো, শোনো।
হ্যালো, হ্যাঁ মা, আমি ভালো আছি, তোমরা কেমন আছো? না মা, ও তো ব্যস্ত থাকে সারাদিন ওর কাজ নিয়ে, এখন আর ঢাকা যাওয়া হবে না। মা, আমি তোমাকে একটু পর ফোন করছি। না না, কিছু হয়নি, আমি একটু পরে ফোন দিই। এ কি এত রাতে চিৎকার করছে কে?
ম্যাডাম,
আপনি?
কোনো সমস্যা হয়েছে?
না, কোনো সমস্যা হয়নি। আপনি এত রাতে এখানে কি করছেন?
না, মনে হলো আপনার কোনো সমস্যা।
না, আমার কোনো সমস্যা হয়নি, দোলনায় বসেছিলাম, চোখ লেগে গিয়েছিল।
ও আচ্ছা, আর কোনো সমস্যা হয় নাই?
আপনি এভাবে জিজ্ঞেস করছেন কেন?
না, এত রাতে ছাদে থাকা ভালো না, ঘরে চলে যান।
আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না, আপনি নিজের ঘরে যান।
আচ্ছা।
আর শোনেন, এত রাতে বাড়িতে হাঁটাহাঁটি করবেন না।
ঠিক আছে।
গুড মর্নিং।
আজ কি মনে করে এত সকালে উঠেছ?
ভাবলাম আমি আজকে তোমার জন্য চা করে আনবো।
তার প্রয়োজন নেই, আমার নিজের টেক কেয়ার আমি নিজে করতে পারি।
আমি জানি তো তুমি আমার উপরে রেগে আছো, কিন্তু আর কতক্ষণ রেগে থাকবে?
আচ্ছা, কাল রাতে যে আমি ছাদে গেলাম, দুইটা বেজে গেছে, আমি আসছি না। তুমি একবার খোঁজ নেওয়ারও প্রয়োজন মনে করলে না? ওপরে না হয় নাই গেলে, আমি সেটা এক্সপেক্টও করি না তোমার থেকে, কিন্তু একবার ফোন করে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না?
আমি তো ভাবছিলাম তুমি টেকা থাকতে চাও, তোমাকে হয়তো একটু সময় দেওয়া দরকার, তাই আর আমি।
একটু সময় রাখি? রাত 11টা থেকে 2টা পর্যন্ত একটু সময়? বিয়ের আগে তো 24 ঘন্টায় ঘুম ছাড়া 1 ঘন্টা পরপর খোঁজ না নিলে অস্থির হয়ে যেতে, এখন সব শেষ।
তুমি কোন কথা কোন দিকে নিয়ে যাচ্ছ অনন্যা?
আমি ঠিক দিকেই নিচ্ছি, বিয়ের মাত্র 6 মাস হয়েছে, তাতেই সবকিছু বদলে গেল। আমার তো কাল রাতে একটা প্রবলেমও হতে পারত।
প্রবলেম? নিজেদের বাড়ির ছাদে গেছো, কি প্রবলেম হবে? কি উল্টাপাল্টা বলছো তুমি?
একটা মানুষের যে কোনো সময় যে কোনো প্রবলেম হতে পারে। আমি তোমাকে কাল রাতে কতবার চিৎকার করে ডেকেছি, তুমি শোনোনি?
আমাকে ডেকেছো? কখন? আমি সত্যি শুনিনি।
তুমি ঠিকই শুনেছো, ইচ্ছে করে যাওনি।
কি উল্টাপাল্টা কথা বলছো তুমি? তুমি ডাকলে আমি যাবো না কেন? তোমার কি মাথা ঠিক আছে?
আমার সবই ঠিক আছে, তুমি বদলে গেছো।
আমি যত চেষ্টা করছি সম্পর্কটাকে নর্মাল করার, তুমি তত জটিল করছো অনন্যা। এভাবে হয় না।
হ্যাঁ এভাবে হয় না, তুমি যা যা করছো এসব তোমার ওই সিনেমায় ভালো লাগে, রিয়েল লাইফে নয়। যাই হোক ভাইয়া ভাবে হয়তো ওয়েট করছে খাবার টেবিলে, চলে এসো, অন্তত এতটুকু বোঝার চেষ্টা করো এতে তাদের ভালো লাগে।
রাকিব বের হয়ে গেছে?
হ্যাঁ ভাবি, কিসের যেন শুটিং আছে ওর। ও
আচ্ছা, তোমাকে এমন দেখাচ্ছে কেন অনন্য, কোন সমস্যা হয়েছে?
না ভাবি, ঠিক সমস্যা না, আমি আসলে বুঝতে পারছি না।
কি হয়েছে বলো তো?
কাল রাতে আমি ছাদে গিয়েছিলাম, সেখানে এমন একটা অদ্ভুত ঘটনা ঘটল।
কি হয়েছে?
আমি মার সাথে কথা বলছিলাম ফোনে, হঠাৎ একটা মেয়ের চিৎকার শুনলাম। চিৎকারটা এত বেড়ে যাচ্ছিল আমি সহ্যই করতে পারছিলাম না।
এত রাতে কোন মেয়ে চিৎকার করবে?
জানি না ভাবি, আমি রাকিবকে ডাকার জন্য নিচে যাচ্ছিলাম, সিঁড়িতে আসার পর দেখলাম সিঁড়ির দেয়ালগুলো সব চেপে আসছে, মানে দেয়ালগুলো এমন ভাবে চেপে আসছে আমার মনে হচ্ছিল আমি মরেই যাব। তারপর? তারপর আমি আর কিছুই বলতে পারি না, কতক্ষণ পর জানি না আমি উঠে দেখি আমি ছাদে ওই দোলনাতেই বসে আছি যেখানে বসেছিলাম। তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম নাকি কিছু বুঝতে পারছি না ভাবি।
জানো ঠিক এরকম একটা স্বপ্ন না আমি পরশুদিন দেখেছি।
কি বলো?
হ্যাঁ, আমার ঘরে হুট করে একটা চিৎকার শুনলাম, তারপর দেখলাম ঘরের দেয়ালগুলো সব চেপে আসছে। আমি তোমার ভাইয়াকে দেখেছি কিন্তু সেও দেখি পাশে নেই। এরপর হুট করে চোখ খুলে দেখি আমি বিছানায় শুয়ে আছি।
এরকম স্বপ্ন আমরা পরপর দুদিন দেখলাম, ব্যাপারটা একটু অদ্ভুত না ভাবি?
হ্যাঁ, আমি তো ভেবেছিলাম হয়তো নতুন জায়গায় এসেছি তাই এরকম স্বপ্ন দেখছি, কিন্তু তুমিও দেখছো এটা অনেক অদ্ভুত। আরো একটা ব্যাপার আছে।
কি ব্যাপার?
তোমাকে বলেছিলাম না আমার বিয়ের পর আমি এখানে এসেছিলাম, তখন আমি কনসিভ করেছিলাম।
হ্যাঁ হ্যাঁ,
ওই সময়ও আমি ঠিক এরকম স্বপ্ন প্রায় প্রত্যেক দিন দেখতাম।
সামথিং ইজ রং।
আচ্ছা আর কিছুদিন যাক, দেখি কি হয়। অনন্যা, ড্রাইভার এসছে, তোমার ভাইয়ার লাঞ্চটা একটু দিয়ে দিবে? আমি রেডি করে রেখেছি, আমি গোসলে যাচ্ছি তো।
হ্যাঁ ভাবি, তুমি যাও আমি দিয়ে দিচ্ছি।
কি কান্নার শব্দ, কি কান্না করছে?
কে কে ওখানে?
আমি
আমি কে?
দেখতে চাস
কে কে তুমি?
এই যে এদিকে দেখা আয়নার দিকে,
একি বুয়া আপনি?
হ্যাঁ ম্যাডাম, বড় ম্যাডামের চিল্লানি শুনলাম তাই আসলাম।
ভাবি ভাবি কোথায়?
ভেতরে।
ভাবি ভাবি ভাবি, দরজা খোলো। কি হলো, তুমি কথা বলছো না কেন? ভাবি, দরজা ভেঙে ফেলতে হবে। একি ভাবি ভাবি কি হয়েছে?
ম্যাডাম ম্যাডাম, হাত পা তো ঠান্ডা হয়ে গেছে।
পানি, একটু পানি দাও তো চোখে মুখে।
না না, আমি দেখতে চাই না। না
ভাবি ভাবি কি হয়েছে ভাবি?
না না,
আপনি একটু ধরেন তো, রুমে নিয়ে চলেন।
হ্যাঁ হ্যাঁ চলেন।
আপনি যান তো, একটু তেল গরম করে নিয়ে আসেন, হাত পা ঠান্ডা হয়ে গেছে।
আমি আনছি এক্ষুনি।
ভাবি ভাবি।
হ্যাঁ
কি হয়েছে ভাবি?
আমি দেখেছি,
আমি দেখেছি।
কি দেখেছ? তুমি না গোসল করতে গেলে?
আমি গোসলই করছিলাম, হুট করে ওই কান্নার শব্দটা আবার শুনলাম। তারপর আমার সাথে কথা বলল।
কি বলো ভাবি, কথা বলল? কে কথা বলল?
একটা মেয়ে, আমি জানি না। আমি জিজ্ঞেস করলাম কে, আমাকে বলল আয়নার দিকে তাকাও। আমি যখন আয়নার দিকে তাকালাম তখন
তখন কি ভাবি, কাকে দেখেছ?
মেয়েটার পুরো শরীর কাটা ছেঁড়া, গায়ে কোনো কাপড় চোপড় নেই। দেখতে দেখতে মেয়েটার সারা শরীর গলে গলে পড়তে শুরু করেছে। কি যে বিভৎস!
গরম তেল।
আসার সময় শব্দ করে আসতে পারেন না, এমন হুট করে আসার মানেটা কি?
আমি তো দরজা দিয়ে আসলাম, শব্দ করেই তো আসলাম।
হয়েছে হয়েছে, রাখেন এখানে, আপনি যান ডাক্তারকে একটা ফোন করেন।
আচ্ছা।
ভাবি, তুমি কি সত্যি এমন কিছু দেখেছ?
হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি।
এমনও তো হতে পারে, আমরা এসব নিয়ে সকাল থেকেই কথা বলছি, এসব নিয়ে তুমি অনেক বেশি ভাবছিলে তাই এমন।
না অনন্যা, আমি নিজের চোখে দেখেছি।
এখন কি হবে ভাবি?
আমার মনে হচ্ছে এই বাড়িতে অশুভ কিছু একটা আছে।
রাকিবকে বললে তো বিশ্বাসই করবে না।
হ্যাঁ, তোমার ভাইয়াকে বলেও লাভ নেই, শুনলে আরো উল্টো হাসবে।
আমাদেরকে কিছু একটা করতে হবে।
অনন্যা, অনন্যা!
হ্যাঁ ভাবি, কোথায় গেলে?
এই তো আমি উপরে।
কি শুরু হলো বলো তো, এই রাতের বেলা কিসের ঝড় বৃষ্টি?
ভাবি, মোমবাতিগুলো কোথায় রেখেছেন?
সেটাই তো মনে করতে পারছি না, নতুন বাসা কোথায় যে কি রেখেছি।
আচ্ছা আপনি একটু নিচে খুঁজে দেখেন, আমি উপরে দেখছি।
আচ্ছা বুয়াটা কোথায় গেল বলো তো?
কি জানি ভাবি, কোনো সারা শব্দ তো পাচ্ছি না।
আচ্ছা তুমি আগে মোম খুঁজে দেখো, আর শোনো।
হ্যাঁ ভাবি।
মোম খুঁজে পেলেই আগে জানালাগুলো আটকে দিও, যে ঝড় উঠেছে পানি ঢুকে সব নষ্ট হয়ে যাবে। আমি এদিকটাতে দেখছি।
আচ্ছা।
ভাবি, তুমি
কে? কে ওখানে?
আমি। কে তুমি?
কেন এসেছিস তোরা এখানে?
কে কে তুমি?
থাকিস না, যা তো, যা এখান থেকে, যা, চলে যা।
আমরা কেন যাব? তুমি কে, কি নাম তোমার?
এই বাড়ির দেয়ালে কান পাতলেই শুনতে পাবি আমাকে, আমি এখানেই মিশে আছি।
মানে আমি তো কিছুই বুঝতে পারছি না।
আজ শর্মিন আছি আপনাদের সঙ্গে এবিসি রেডিও 89.2 এফএম, যেখানে চলছে কুয়াশা ব্রত ইউআই ইডিও আইসক্রিম। আর এতক্ষণ ধরে শুনছিলেন গল্পের দ্বিতীয় পর্ব, যা একটু আগে শেষ হয়ে গেল, আর এখন শুরু হবে গল্পের শেষ পর্ব, যার জন্য আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমি জানি। আসুন তাহলে কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি গল্পের শেষ পর্বে। চলছে কুয়াশা ব্রত ইউআই ইডিও আইসক্রিম, আর সঙ্গে রয়েছি আজ শর্মিন।
আরে কৃষ্টি, আপনি কি হয়েছে, কি হয়েছে অনন্যার?
আমি তো বলতে পারি না, আমি তো চিৎকার শুনে দৌড়ে আসলাম।
অনন্যা, অনন্যা, অনন্যা ওঠো, কি করবো এখন আমি?
ডাক্তারকে একটা খবর দেব।
আগে আমার মোবাইলটা নিয়ে এসো তো, মুহিত রাকিব
একজনও বাড়িতে নেই।
আচ্ছা
অনন্যা, হ্যাঁ অনন্যা, অনন্যা শুনতে পাচ্ছ? উঠো। এই তো আমি অনন্যা। হ্যাঁ অনন্যা, কি হয়েছে তোমার?
ভাবি ভাবি আমি কি দেখলাম, আমাকে বাঁচাও ভাবি, আমাকে মেরে ফেলবে।
কি মেরে ফেলবে? কি হয়েছে অনন্যা বলো, আমাকে বলো।
মোবাইল।
কতদিন বলেছি এমন বেড়ালের মতো চুপ করে আসবেন না, কথা কি কানে যায় না আপনার?
আমি শব্দ করে চলতে পারি না।
আপনি এতক্ষণ কোথায় ছিলেন? ইলেকট্রিসিটি চলে গেছে, আমরা মোম খুঁজে হয়রান, আপনার কোনো পাত্তাই নেই।
আমি তো উপরে ছিলাম ছাদে।
এই ঝড়ের মধ্যে আপনি ছাদে কি করছিলেন?
কাপড় নিতে গেছিলাম।
ভাবি থাক না।
আপনি যান নিচে, টিএনটি ফোন থেকে ডাক্তারকে একটা ফোন দেন।
আচ্ছা ঠিক আছে।
অনন্যা একটু উপরে ওঠার চেষ্টা করো, চলো ঘরে চলো, ওঠো।
ডাক্তারকে ফোন দিলাম, আসবে।
ঠিক আছে আপনি যান, আর মোম খুঁজে বের করে পুরো বাড়িতে মোম জ্বালিয়ে দিন।
জি আচ্ছা।
অনন্যা বেশি খারাপ লাগছে?
বুঝতে পারছি না ভাবি, শরীরটা খুব খারাপ লাগছে, খুব উইক লাগছে।
ডাক্তারকে ফোন করেছি, আসছে। তোমার ভাই আর রাকিব দুজনেই ঝড়ে আটকে গেছে, ঝড়টা একটু কমলেই চলে আসবে।
ভাবি তুমি কোথাও যেও না, আমার খুব ভয় করছে।
আরে না না, আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই আছি তোমার সাথে। কি ব্যাপার, তোমরা কোথায় ছিলে দুজন?
আরে ভাবি আমি তো আসছিলাম, হুট করে যে ঝড়টা উঠলো না।
আমিও তো অফিসের গাড়িতেই ছিলাম, রাস্তায় গাছ ভেঙে পড়ল। যাই হোক কি হয়েছে বলতো, এত ইমার্জেন্সি কিসের?
ঝড় ওঠার পর থেকে বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না, এই মাত্র আসলো, কি যে একটা অবস্থা।
কেন বাড়িতে মোমটম নেই?
যে বাতাস উঠেছে মোম কই উড়ে গিয়ে পড়েছে তার কি কোনো ঠিক আছে?
ভাবি অনন্যাকে দেখছি না, ও কোথায়?
সেটা বলার জন্যই তো এত ব্যস্ত হয়ে এতবার করে ফোন দিচ্ছি, ডাক্তার এসেছিল বাসায়।
ডাক্তার? কি হয়েছে ভাবি, অনন্যা ঠিক আছে তো?
এখন থেকে শুধু অনন্যার খোঁজ নিলে হবে না, দুজনেরই খোঁজ নিতে হবে।
কি যে বলেন না ভাবি, আপনার খোঁজ তো আমি সবসময় নেই।
আহা আমি কি আমার কথা বলছি নাকি, আমাদের জুনিয়র রাকিবের কথা বলছি।
জুনিয়র রাকিব মানে? মানে অনন্যা?
হ্যাঁ তুমি বাবা হচ্ছ রাকিব।
সত্যি ভাবি আমি আমি কি করবো, আমি কিছুই বুঝতে পারছি না, আমি বাবা হচ্ছি।
হ্যাঁ রে বাবা তুমি বাবা হচ্ছ।
কংগ্রেচুলেশনস।
থ্যাংক ইউ ভাইয়া। ভাবি অনন্যা কোথায়?
ওর রুমেই আছে, যাও।
হ্যাঁ ভাবি আমি আসছি। অনন্যা
আজও দেরি করে ফিরলে?
আমি আর কখনো দেরি করে আসবো না, কখনো না, প্রত্যেকদিন সকালে তোমার আগে ঘুম থেকে উঠবো।
তোমার কথা আর সাহারা মরুভূমিতে মরীচিকা একই।
আমি আজ কত খুশি তুমি ভাবতে পারবে না অনন্যা, আই এম সো 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 হ্যাপি। এখন থেকে তুমি যা বলবে তাই হবে।
ওকে, এই মুহূর্তে আমার পা ব্যথা করছে, আই নিড আ ফুট ম্যাসাজ।
শিওর।
আরে কি করছো, আমি তো এমনিই বললাম এসব কিচ্ছু করতে হবে না তোমাকে।
চলো আজ তোমাকে বাইরে খেতে নিয়ে যাব।
এই ঝড় বৃষ্টির মধ্যে আবার কোথায় যাবে?
আরে বাইরে এখন বৃষ্টি নেই, চলো তো। তুমি শোনো, আমি তোমাকে যে বেগুনি শাড়িটা দিয়েছিলাম ওইটা পরবে।
আচ্ছা ঠিক আছে আমি রেডি হয়ে আসছি।
একটা বাড়িতে একদিকে চলছে আনন্দ, এই সংসারে অনেকদিন ধরে কোনো নবজাতকের কান্না শোনা যায়নি। একদিকে সেটার উৎসব, ঠিক তার অপর দিকেই একটা কুয়াশাচ্ছন্ন অধ্যায়। কয়েকদিন ধরে রিমি আর অনন্যার সাথে যা হচ্ছে সেটা কি স্বাভাবিক কিছু? না, স্বপ্নে তারা যে দেখছে বাড়ির দেয়ালগুলো চেপে আসছে, সে স্বপ্নগুলো কি নিছকই স্বপ্ন? স্বপ্নই মনে করতে পারত যদি সে ঝড়ের রাতে অনন্যা সে গা হিম করে ওঠা কণ্ঠস্বর না শুদ্ধ। সে বলছে এই বাড়ির দেয়ালে মিশে আছে সে, কিন্তু কে সে, কি চায় সে? রিমি আর অনন্যা দুজনই ভূত প্রেতে বিশ্বাস করত। তাদের মনে হতে থাকল দিন দিন যেন নিজের বাড়িতেই তারা বন্দী হয়ে যাচ্ছে। অনন্যা অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই সমস্যাগুলো যেন ঝড়ের বেগে বাড়তে লাগল।
ভাবে জানো, আমার মনে হচ্ছিল এক মুহূর্তের জন্য আমি অন্য কোনো দুনিয়া চলে গেছি। অন্ধকারে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম বাড়ির দেয়ালগুলো একদম চেপে আসছে। চেহারাটা কি তুমি দেখেছিলে? হ্যাঁ ভাবি, কেমন যে চেহারা, মনে হচ্ছে সারা শরীর কেমন গলে গলে পড়ছে। আর ভাবি, সারা শরীরে কোনো কাপড় চোপড় নেই।
হ্যাঁ হ্যাঁ, একদম মিলে যাচ্ছে। আমিও সেদিন আয়নায় ওকেই দেখেছিলাম, একদম এরকম।
এখন কি হবে ভাবি?
আচ্ছা, কোনো হুজুর টুজুর আনলে?
কিচ্ছু হবে না।
আপনি? আপনাকে আমি কতবার বুঝাবো, এভাবে হুটহাট করে আসবেন না।
কি যেন বলছিলেন আপনি?
বলছি, আপনাদের চা নাস্তা কিছু দেব?
না না না, আপনি কিছু একটা বলছিলেন, কি হবে না না কি যেন?
না না, কিছু বলি নাই।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি যান, আমরা এখন কিছু খাবো না।
আচ্ছা।
ভাবি, আমার তো মনে হয় কৃষ্টিরও কোনো ঘাপলা আছে।
ওনার চলন বলন একটু সন্দেহজনক। আচ্ছা যাই হোক, তোমার এই সময়ে তুমি এসব নিয়ে ভেবো না তো। তোমার এখন সবসময় হাসি খুশি থাকতে হবে, তুমি এসব নিয়ে একদম টেনশন করো না। আমি যা করার করছি, তুমি এটা রাখো।
এটা কি ভাবি?
এটা তাবিজ, এটা সাথে রাখলে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না।
ভাবি, তুমি এসবে বিশ্বাস করো?
এসব কাজ করে, তুমি রাখো তো। এ কি, হাতে রাখলে যে বেঁধে নাও।
হ্যাঁ ভাবি, বাচ্চি।
তুমি এখন রুমে গিয়ে একটু রেস্ট নাও।
আচ্ছা।
অনন্যা?
হ্যাঁ ভাবি, আসো না।
ঘুমাচ্ছ?
এই তো শুয়েছিলাম, আসো না, ভেতরে আসো।
আচ্ছা, তোমাকে একটু আগে একটা তাবিজ দিয়েছি না?
হ্যাঁ ভাবি, তুমি ভেবো না, আমি হাতে বেঁধে রেখেছি।
খুলে ফেলো।
কি বলো, তুমি না মাত্রই আমাকে বললা এটা যেন না খুলি, এখন আবার চাচ্ছ যে?
আরে, তোমাকে ভুলে আরেকটা দিয়েছি। তোমাকে যেটা দিতে চেয়েছি সেটা আমার ঘরেই আছে, আমি এনে দিচ্ছি।
ও আচ্ছা, এই নাও।
এখন ঘুমিয়ে পড়ো।
ঠিক আছে।
প্রতিশোধ, প্রতিশোধ নিচ্ছি।
কিসের প্রতিশোধ? কি চান আপনি?
আমার মেয়ে চর্চা, ওর প্রতিশোধ। ও বাঁচতে দেবে না, কাউকে বাঁচতে দেবে না, কাউকে না।
পাবি পাবি আমার।
কিচ্ছু হবে না, ও অজ্ঞান হয়ে গেছে। তুমি একটা কাজ করো, এই ঘরে একটা রশি আছে, সেটা নিয়ে আসো, জ্ঞান ফেরার আগে ওকে বেঁধে ফেলতে হবে।
হ্যাঁ ভাবি, আমি আমি আনছি।
তোমার তাবিজটা কোথায় অনন্যা?
তুমি তো এসে বললে খুলে দিতে।
কি বলছো, আমি তো তোমার ঘরেই আসিনি।
কি বলো?
হ্যাঁ, তোমার চিৎকার শুনে আমি উপরে এসে দেখি তুমি চিৎকার করছো আর বাইরে দাঁড়িয়েও হাসছে। আমি তখনই বুঝে ফেলেছি কি ঘটনা হচ্ছে এখানে।
ও যেন কিসের প্রতিশোধ নেওয়ার কথা বলছিল, ওর কোন মেয়ের নাম বলছিল, কি যেন নাম বললো?
চর্যা।
হ্যাঁ ভাবি, এই নামটাই। আমি সেদিন যখন দেখেছি আমি জিজ্ঞেস করেছিলাম নাম কি, বলছিল চর্যা।
আমি রাকিবকে ফোন করছি, ও আসছে, তোমার ভাইয়া তো ফোনই ধরছে না।
জানো ভাবি, আমাকে এসে বলছিল আমার বাচ্চাটা নিতে এসেছে, আমার বাচ্চাটা নিয়ে যাবে।
এসব অলক্ষণে কথা বলো না তো, কিচ্ছু হবে না।
জানো ভাবি, ও আরো বলছিল তোমার বাচ্চাটাকে ও নষ্ট করেছে।
কি কি বলছো তুমি অনন্যা? আমার বাচ্চাটা?
কিন্তু না ভাবি, কৃষ্টি সবকিছু জানে, রাকিব আসুক।
ভাবি, অনন্যা কি হয়েছে?
অনেক কিছু হয়ে গেছে রাকিব।
কি হয়েছে, তোমাকে এমন দেখাচ্ছে কেন? এ কি ভাবি, তুমি কাঁদছো কেন?
আমি বলছি সব।
ও মাই গড, এত কিছু হয়ে যাচ্ছে, এই বাড়িতে আমাকে কিছুই জানাওনি।
আমরা ভেবেছি তুমি আর ভাইয়া হয়তো বিশ্বাসই করবে না।
ভাইয়া কোথায়, এসেছে?
না, ভাবি অনেকক্ষণ ধরেই ফোন করছে, ভাইয়া তো ফোনই ধরছে না।
ওই মহিলা কোথায়?
উপরের ঘরে।
ঠিক আছে চলো। এই যে শুনছেন,
ছেড়ে দাও আমাকে।
ছেড়ে দেওয়ার জন্য আপনাকে বাধা হয়নি, আপনি সোজাসুজি সব বলবেন নাকি আমি পুলিশকে খবর দেব?
কি শুনতে চাস তুই?
আপনার মেয়ে চর্যা, কি হয়েছে তার সাথে, কোথায় সে?
শুনবি, শোন, আমার মেয়েটাকে নিয়ে আমি পাশে চাচ্ছেই থাকতাম। আমার চর্যা যেমন গান করত তেমন সুন্দর নাচ করত, আমার মেয়েটাকে সহজে চার্চের বাইরে আমি বেরি করতাম না। তখন একদিন মোহিত এখানে আসে।
মোহিত মানে আমার হাজবেন্ড?
চুপ কর তুই, নিজের স্বামী সামলায় রাখতে পারিস না, তোর কারণেই আজকে এত কিছু।
কি বলছেন আপনি, ভদ্রভাবে কথা বলুন।
না, বলবো না আমি। আমার অমন সুন্দর মেয়েটা, একদিন মোহিত আমাদের গির্জায় আসে, আমার মেয়েটাকে দেখে ওই জানোয়ারটার জিহ্বা লক লক করতে থাকে। আমার মেয়েটাকে নিয়ে আমি একা খুব কষ্টে থাকতাম। তারপর মোহিত এই বাড়িতে ওকে ডাকে চাকরি দেওয়ার কথা বলে। একদিন আমার খুব জ্বর, আমি না পেরে মেয়েটাকে একা পাঠাই কিছু সাহায্যের জন্য। কে জানত ওই জানোয়ারটা আমার মেয়ের সাথে।
এসেছো?
জি।
আরে বসো না।
না, আমি বসবো না, প্রার্থনা সময় হয়ে যাচ্ছে, আমি চলে যাব। আসলে আমার মা খুব অসুস্থ, তাই পাঠালেন কিছু সাহায্যের জন্য।
অবশ্যই, তা কত টাকা লাগবে তোমার বলো?
না তেমন কিছু না, শুধু ডাক্তারের ফিসটা আর ওষুধের জন্য যদি কিছু।
ব্যাস এতটুকুই? এটার জন্য একদম ভাবতে হবে না। আচ্ছা, শুনেছি তুমি খুব সুন্দর গান করতে পারো, নাচও জানো, একটু দেখাও।
না, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলে যাব।
কোথায় যাবে, টাকা নিয়ে যাবে না?
কি করছেন? ছাড়ুন, ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি।
চুপ,
একদম চুপ, আমাকে ছেড়ে দে,
একদম চিৎকার করবি না।
না, আমি এসব বিশ্বাস করি না।
ভাইয়ার মতো একজন মানুষ এসব কোনোদিনও করবে না।
এসব কি কি হচ্ছে?
এখনো শেষ হয়নি, বাকিটা শোন।
চর্চা?
হ্যাঁ, আমি। এরপর আমাকে তোর ভাই টুকরো টুকরো করে নিচে একটা চুনের ড্রামের মধ্যে রেখে দেয়।
এক মাস পর্যন্ত আমার লাশটা ওখানে গলে পচে মিশে যায়।
এরপর সেই চুনগুলো দিয়ে
এই বাড়ির দেয়াল রং করে।
ছি, আমার ভাইয়া কোনোদিন এসব করতে পারে না।
পারে, ওর মতো একটা পিশাচ সব পারে।
আমি কত বছর ধরে এই বাড়ির দেয়ালে দেয়ালে মিশে আছি।
ওর বাচ্চাটাকে আমি খেয়েছি, দৌড়টাও খাবো, এই বংশ আমি নির্বংশ করে দেব।
একি বাড়ি সব দেওয়ার এমন চেপে আসছে কেন?
আমাদেরকে এখনই বেরিয়ে যেতে হবে।
চলো, তোমরা বের হও এক্ষুনি, যাও।
তুমি?
আমি কেরোসিনের বোতলটা নিয়ে আসছি, তোমরা বের হও, যাও যাও।
ভেতরেই আছে,
এখন আর বাড়ির ভেতরে যাওয়া সম্ভব না।
আমি যাব।
কি বলছেন ভাবি?
হ্যাঁ, উনি ঠিকই বলেছেন, আমার জন্য এসব হয়েছে।
কি হচ্ছে সব?
বাহ, চলে এসেছে তাহলে।
দেখি বাড়িতে আগুন লাগলো কিভাবে।
চিৎকারটা শুনে বুঝতে পারছো না?
চর্চা?
বাহ, ভুলনি দেখছি। আমি ভেতরে যাচ্ছি, ফিরে এলে দেখা হবে।
আমাকে আমাকে মাফ করে দাও রিমি, আমি আমি ইচ্ছে করে করিনি।
তুমি মানুষ না মোহিত, তুমি একটা অমানুষ। তোমার জন্য একটা নির্দোষ জীবন চলে গেছে। আরেকটা যেতে দেব না আমি, তোমার পাপের প্রায়শ্চিত্ত আমি করব।
না, আমি আমি তোমার পায়ে পড়ি রিমি, তুমি এমন করো না। তুমি তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি, অনেক বড় ভুল। আমাকে তোমরা আমাকে তোমরা সবাই মাফ করে দাও।
রিমি কি পারবে মোহিতকে মাফ করতে? সেটা হয়তো রিমি নিজেও জানে না, হয়তো পারবে না, আবার হয়তো মাফ করে দিতেও পারে। বাড়িটা পুড়ে ছারখার হয়ে যায়, তার সাথে ছারখার হয়ে যায় চর্যা আর কৃষ্টিও। তারপর সেখানে নতুন করে বাড়ি করা হয়, ঠিক আগেরটার মতো। অনন্যার একটা ফুটফুটে মেয়ে হয়, মেয়েটা দেখতে ঠিক চর্যার মতো। কুয়াশা ব্রট ইউ বাই গ্লো আইসক্রিম। এতক্ষণ ধরে শুনছিলেন দেয়ালের আত্মচিৎকার, লিখেছে আনিকা চৌধুরী প্রিয়ন্তি। নাট্যাংশ পরিচালনায় ছিল আনিকা চৌধুরী প্রিয়ন্তি এবং সাউন্ডে ছিল পৃথ্বীরাজ। আর জানিয়ে দেব এখন কুয়াশার দেয়ালের আত্মচিৎকারের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছে তাদের নামগুলো। মোহিতের চরিত্রে অভিনয় করেছে মঞ্জু, রাকিবের চরিত্র নীরব, রিমির চরিত্রে নিতুল, অনন্যার চরিত্রে প্রিয়ন্তি, কৃষ্ণের চরিত্রে তমা, চর্যার চরিত্রে অভিনয় করেছেন সোহার। এই ছিল আজকের কুয়াশার অভিনেতা অভিনেত্রীদের নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময় আবারও হাজির হয়ে যাচ্ছি কুয়াশার নতুন গল্প এবং এক্সফাইলের সত্য ঘটনা নিয়ে। সেই পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন। আর এতক্ষণ চলছিল কুয়াশা ব্রট টু ইউ বাই ইগলো আইসক্রিম। গুড নাইট।
Exclusively on FusionBD.com.